সাধনার চতুর্থ দিন পূর্ণ হলো, চতুর্থ দিন পূর্ণ হলো। এখন কাজ করার জন্য আর মাত্র ছ দিন বাকি আছে। খুব নিষ্ঠার সঙ্গে আর খুব ভালোভাবে বুঝে কাজ করতে হবে। এই চতুর্থ দিন খুব মহত্বপূর্ণ দিন। আগে তিন সাড়ে তিন দিন যা কিছু পরিশ্রম করেছেন তা আজকের এই অনুভবের জন্য, আজকের এই সাধনার জন্য প্রস্তুতি। আজ অনেকে প্রথমবার অন্তর্মুখী হয়ে সত্যের ধর্মগঙ্গায় প্রথম ডুব দিয়েছেন। অন্যথা যা মানুষের স্বভাব, যখন থেকে জন্মেছেন আর চোখ খুলেছেন তখন থেকেই বহির্মুখী বহির্মুখী আর বহির্মুখী। কখনো অন্তর্মুখী হননি, কখনো আত্মমুখী হননি, কখনো নিজের ভিতরে সত্যকে দেখেননি। চোখ বন্ধ করে কেউ কখনো ধ্যান করার চেষ্টা করলেও কি করেছেন? মনে মনে কোনো শব্দের পুনরাবৃত্তি করেছেন, মনে মনে কোনো কাল্পনিক রূপের ধ্যান করেছেন, মনে মনে কোনো দার্শনিক মান্যতার পৃষ্ঠপোষকতার চিন্তা করেছেন। যা সত্যিই অনুভব হচ্ছে, নিজের সম্বন্ধে কি সত্য প্রকট হচ্ছে তাকে জানার কাজই কখনো করেননি। কেননা এই বিদ্যাই ভারত থেকে লুপ্ত হয়ে গেছে। দু হাজার বছর ধরে এই কল্যাণকারিণী বিদ্যা ভারত থেকে লুপ্ত হয়ে যাওয়ার কারণে এটা ভারতের বহু প্রাচীন বিদ্যা হলেও আজ ভারতীয়দের কাছে একেবারে নতুন লাগছে। আরে এটা কি করছি, এটা তো আমাদের মান্যতার অনুকূল নয়। আমাদের মান্যতার কি হলো? আমাদের দার্শনিক মান্যতার কি হলো? আমাদের পরম্পরাগত মান্যতার কি হলো? এই রকম নানা আশঙ্কা মনে জাগে। একটা কথা বুঝে নিন, যে কোনো প্রকার দার্শনিক মান্যতার নিন্দা করা চলবে না, তার প্রতি কোনো আসক্তিও করা চলবে না, যে আমি এটা অবলম্বন করে ধ্যান করব, অথবা তার প্রতি কোনো ঘৃণা। একে এক পাশে সরিয়ে রাখতে হবে। আমার যা মান্যতা তা ঠিকই হোক আর ভুলই হোক, তাকে এক পাশে সরিয়ে রেখে দিতে হবে। এখন তো আমাকে নিজের সম্বন্ধে যে সত্য অনুভূতির দ্বারা প্রকট হচ্ছে তাকেই জানতে হবে, সাড়ে তিন হাত শরীরের ভিতরে জানতে হবে। যা কিছু হচ্ছে তাকে অনুভূতির দ্বারা জানব, চিন্তন মননের দ্বারা নয়। অনুভব ছাড়া যে চিন্তন মনন চলে তা কেবল বুদ্ধিস্তরের প্রক্রিয়া। ওই চিন্তন মনন যদি ভালো হয় তাহলে লাভ হয়, তার নিন্দা করা হচ্ছে না, কিন্তু এই কাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এখানে তো প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে অনুভূতি স্তরে চলতে হবে, আর অনুভূতি সেটাই যেটা আমাদের শরীরে প্রকট হচ্ছে, নইলে আবার সেই চিন্তনই হবে। সবার শরীরে এরকম হয় কোথাও শুনেছি, উদয় হচ্ছে নষ্ট হচ্ছে, উৎপত্তি হচ্ছে নষ্ট হচ্ছে, আর আমরা চিন্তা করতে লাগলাম। আমাদের শরীরেও এই রকম উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে, উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে, এতে লাভ হবে না। হলেও চিত্তের উপরিভাগ থেকে কিছুটা শোধন হবে। ভারতের পুরনো ভাষায় অনুভবকে বেদন বলা হতো। নিজের শরীরে যা অনুভব হচ্ছে তা সবেদন, নিজে অনুভব করছে। সুখও অনুভব হতে পারে, দুঃখও অনুভব হতে পারে, অসুখ অদুখ নিউট্রাল অনুভবও হতে পারে। যখন সুখ অনুভব হয়, শরীরে এমন কিছু হলো যেটা ভালো লাগলো আর সুখ অনুভব হলো, ভারতের পুরনো ভাষায় একেই সুখবেদন বলা হতো। শরীরে এমন কিছু হলো যাতে দুঃখ অনুভব হলো এবং একেই দুঃখবেদনা বলা হতো। আর যা সুখকর নয় আবার দুঃখদায়কও নয়, এমন কোনো অনুভূতি শরীরে হলে তাকে অদুখ অসুখ বেদনা বলা হতো। আড়াই হাজার বছরে ভাষা বদলে যায়, শব্দ বদলে যায়, শব্দের অর্থ বদলে যায়। আজ তো ভারতের সমস্ত ভাষায় বেদনা শব্দটির কেবল একটি অর্থ, দুঃখ। তাই এখন যদি কাউকে বলা হয় নিজের সুখ বেদনা দেখো তো, সে অবাক হয়ে আমার দিকে তাকায়। সুখ বেদনা আবার কি করে দেখব? বেদনা তো দুঃখই, সুখ বেদনা আবার কি? সেই জন্য বেদনা শব্দ ব্যবহার করা হচ্ছে না এবং সংবেদনা শব্দ ব্যবহৃত হচ্ছে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। লোককে বোঝাতে হবে তো। সুতরাং সুখের সংবেদনাও হতে পারে, দুঃখদায়ক সংবেদনাও হতে পারে, আবার অসুখদায়ক অদুঃখদায়ক নিউট্রাল সংবেদনাও হতে পারে। যা কিছু হোক তাকে জানতে হবে। যা প্রকট হচ্ছে তাকে জানছি, যা প্রকট হচ্ছে তাকে জানছি। বহু লোক আজই প্রথম কাজ শুরু করেছেন, তাই এ সম্বন্ধে নানা প্রশ্ন মনে উঠতেই পারে। এর টেকনিক সম্পর্কে, এর প্রক্রিয়া সম্পর্কে, এর সাধনা সম্পর্কে মানুষ স্পষ্টীকরণ চায়। আমরা দেখি কিছু প্রশ্ন সকলেরই এক এবং সাধারণ, অনেক সাধকের একই রকম প্রশ্ন। অতএব ওই সাধারণ প্রশ্নগুলির উত্তর এখনই দিয়ে দিই, যাতে তারা সবাই বুঝতে পারে। একটা প্রশ্ন তো বারবারই ওঠে, এই যে মাথা থেকে পা পর্যন্ত যাত্রা করতে বলা হয়, সেটা ক্রম অনুসারে কেন করতে বলা হয়, এবং ঠিক এই ক্রম অনুসারে করতে হবে এটাও বা কেন বলা হয়? উত্তর হচ্ছে, এই ক্রম অনুসারে করতে হবে এটা অনিবার্য নয়, যে ক্রমেই করুন না কেন কিছু আসে যায় না, কিন্তু একটা ক্রম মানতেই হবে। ক্রম অনুসারে না করলে এক জায়গায় দেখতে দেখতে অন্য জায়গায় দেখতে শুরু করবেন, আর এক জায়গায় দেখতে দেখতে অন্য আর এক জায়গায় আরম্ভ করবেন, তাতে শরীরের অনেক অংশ বাদ চলে যেতে পারে এবং ওই অঙ্গে ওই মুহূর্তে কি সংবেদনা ছিল তা জানা যাবে না, আর ক্রম অনুসারে গেলে শরীরের কোনো অঙ্গই বাদ পড়বে না। এই সাধনার রাস্তায় চলতে চলতে সামনে এক বড় গুরুত্বপূর্ণ স্টেশন আসবে। কারো এই স্টেশন খুব তাড়াতাড়ি আসে, কারো দেরিতে আসে, কিন্তু খুবই প্রয়োজনীয় স্টেশন। তা হলো, শরীরের কোথাও কোনো মূর্ছার চিহ্নও নেই। মূর্ছার অর্থ, শরীরের মধ্যে এমন কোনো স্থান থাকবে না যেখানে সংবেদনা হচ্ছে না। সর্বত্রই সংবেদনাই সংবেদনা। সংবেদনা যেরকমই হোক, সারা শরীরে সংবেদনা অনুভূত হলে বুঝতে হবে এক গুরুত্বপূর্ণ স্টেশনে এসে পৌঁছেছেন। আর ক্রম অনুসারে না চললে এই স্টেশনে পৌঁছতে আরও কত সময় লাগবে বলা যায় না। কখনো কখনো কোনো সাধক বলে, ধ্যান করতে বসলে শরীরের কোনো স্থানে কোনো সংবেদনা জাগলে তাকে দেখে নিলাম, আবার অন্য কোনো স্থানে কোনো সংবেদনা জাগলে তাকে দেখে নিলাম। কোনো কোনো পরম্পরার লোক এরকম করে, কিন্তু আমরা এই পদ্ধতি অনুসরণে বাধা দিই। কেন বাধা দিই এটা বুঝতে হবে। যখন কেউ প্রথম প্রথম সাধনা করতে বসে, তখন কোথাও কোনো সংবেদনা জাগলে তা স্থূল সংবেদনাই হবে। ব্যথা অনুভব হবে, ভারী ভারী মনে হবে, কখনো গরম লাগবে, কখনো চুলকোবে, এখানে ব্যথা লাগছে, আবার অন্য জায়গায় চুলকোচ্ছে, এখান থেকে লাফিয়ে অন্য জায়গায় চলে গেলাম, এখানে ভারী লাগছে তো ওখানে গরম লাগছে শরীরের। যেখানে যেখানে স্থূল সংবেদনা প্রকট হচ্ছে, তাকে দেখার অভ্যস্ত হয়ে যাচ্ছে, ক্ষমতা হয়ে যাচ্ছে, যোগ্যতা হয়ে যাচ্ছে, কিন্তু শরীরে এর থেকে বেশি সূক্ষ্ম সংবেদনাও তো আছে। যে স্থানকে তুমি মূর্ছিত বলছো তা আসলে মূর্ছিত নয়, এটা প্রকৃতির নিয়ম, বিশ্বের বিধান। জীবন থাকলেই শরীরে সংবেদনা থাকবে, জীবন আছে তার প্রমাণ সংবেদনা। আমাদের সমস্ত অঙ্গ জীবিত, শরীরের অণু অণু জীবিত, প্রাণ আছে তো সংবেদনা আছে। সংবেদনা বড় সূক্ষ্ম, আর আমাদের মন বড় স্থূল। স্থূল স্থূল সংবেদনা তো খুব সহজে গ্রহণ করে নেব, অনুভব করতে পারব, সূক্ষ্মতার দিকে মন যাবেই না, কেননা আমরা সূক্ষ্মতার দিকে যাবার জন্য কোনো প্রক্রিয়া শিখিনি। বেচারা মাসের পর মাস, কখনো আমরা দেখছি বছরের পর বছর স্থূল সংবেদনাই দেখছে, এখানে গরম লাগছে, ওখানে ভারী লাগছে, এখানে চুলকোচ্ছে, এখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, ওর সূক্ষ্ম সংবেদনার অনুভব হবে না, আর সারা শরীরে যে সংবেদনা আছে সে অবস্থায় পৌঁছতে পারবে না। সেই জন্য এই কাজ ভুল করেও করবেন না। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে আমাদের মনকে নিয়ে যেতে হবে, সংবেদনা অনুভব হলেই এগিয়ে যেতে হবে, থামা যাবে না। অনুভব হলো তো কাজ হয়ে গেল, এগিয়ে গেলাম, সংবেদনা অনুভব হলেই এগিয়ে যেতে হবে। যেখানে সংবেদনা অনুভব হলো না সেখানে থেমে গেলাম, আমরা কোনো অঙ্গকেই বাদ দেব না, সুতরাং অনুভব না হলেই সেখানে থামলাম। কিন্তু বেশিক্ষণ নয়, বেশিক্ষণ থামলেই মন পালাতে চাইবে, কিসের ওপর টিকবে, ওকে ধরে রাখার জন্য কিছুই তো পাওয়া যাচ্ছে না, বেশিক্ষণ কি করে থাকবে, ব্যাস বেশি হলে এক মিনিট, কিন্তু সেই এক মিনিট শান্ত চিত্তে, একাগ্র চিত্তে, সবচেয়ে বড় কথা সমতাপূর্ণ চিত্তে থাকতে হবে। কিছু অনুভব হলো না, এগিয়ে গেলাম, কিছু অনুভব না হলে সেই অঙ্গ যদি কাপড়ে ঢাকা থাকে তাহলে কমসে কম কাপড়ের স্পর্শ তো অনুভব করা যাবে, ওটারও একটা অনুভূতি হয়। ওপর ওপর থেকে অল্প অল্প অনুভূতি হোক না, অনুভূতি তো কাপড়ে স্পর্শ হচ্ছে, খোলা অঙ্গ হলে বায়ুমণ্ডলে স্পর্শ হচ্ছে। ব্যাস এতটুকুই জেনে নিলাম আর এগিয়ে গেলাম। দ্বিতীয়বার ফের এক মিনিট থামলাম, তৃতীয়বার ফের এক মিনিট থামলাম। শান্ত চিত্তে, সমতাপূর্ণ চিত্তে, ধৈর্যের সঙ্গে কাজ করে গেলে দেখা যাবে যেখানে যেখানে মূর্ছা ছিল সমস্ত জায়গার মূর্ছা দূর হয়েছে, সমস্ত জায়গায় অনুভব হচ্ছে। এই কাপড়ের স্পর্শ বা হাওয়ার স্পর্শ নয়, শরীরের স্বাভাবিক সংবেদনা প্রকট হতে শুরু করেছে। সংবেদনা তো ছিলই, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমতার সঙ্গে কাজ করছি বলে আমাদের মন অধিক সূক্ষ্ম হয়ে গেছে, অধিক সংবেদনশীল হয়ে গেছে, তাই আমরা অনুভব করতে পারছি। যদি আমরা এক মিনিট থেমে সেখানে রাগ জাগাই, অর্থাৎ কামনা জাগাই, এখানে যেন আমি সংবেদনা অনুভব করি, এখানে যেন আমি সংবেদনা অনুভব করি, আধ মিনিট হয়ে গেল এখনও পেলাম না, পৌনে এক মিনিট হয়ে গেল এখনও পেলাম না, পাওয়া যায় যেন, পাওয়া যায় যেন, এই রকম করতে থাকি। এই রকম করলেই মনের সমতা নষ্ট হয়, মনের ভারসাম্যতা নষ্ট হয়। মনের ভারসাম্যতা নষ্ট হলে, ভারসাম্যতা না থাকলে মন বড় স্থূল হয়ে যায়, স্থূল মন সূক্ষ্ম সংবেদনাকে অনুভব করতে পারে না। এই রকমই বিদ্বেষ করে, আরে এক মিনিট তো থামলাম, মূর্ছা তো এখনও পর্যন্ত গেল না, দেখো দ্বিতীয় রাউন্ডেও গেল না, দেখো তৃতীয় রাউন্ডেও গেল না, ওর প্রতি বিদ্বেষ করছে, এই মূর্ছার প্রতি বিদ্বেষ করছে, আর মনের ভারসাম্যতা নষ্ট করছে, সমতা নষ্ট করছে। মন বড় স্থূল হয়ে গেছে, স্থূল হয়ে গেলে সূক্ষ্ম সংবেদনা কী করে অনুভব করবে? মন শান্ত থাকবে আর দ্রষ্টাভাব থাকবে, যা আছে তা আছে, এই সংবেদনা, এই সময় সংবেদনা নেই, নেই তো নেই, আমরা কী করব? আমরা তো শান্ত চিত্তে এখানে থেমেছি, যা কিছু প্রকট হবে তাকে স্বীকার করে নেব। মন যদি সমতায় থাকে, মনের ভারসাম্যতা যদি বজায় থাকে, তাহলে মন আপনা আপনি সূক্ষ্ম হয়ে যাবে, সূক্ষ্ম হলেই অনুভব করতে শুরু করে দেবে আর সংবেদনা অনুভব হতে থাকবে। এই রকম সমস্ত জায়গায় থামতে থামতে, যেখানে সংবেদনা অনুভব হচ্ছে না সেখানে থামতে থামতে এক সময় এমন অবস্থা আসবে যখন যে জায়গায় কোনো অনুভূতি হচ্ছিল না সেখানেও সংবেদনা অনুভব হতে থাকবে। আমরা খুব তাড়াতাড়ি ওই স্টেশনে পৌঁছে যাব যেখানে সারা শরীরেই সংবেদনা অনুভব হবে। আর একটা প্রশ্ন আসে, আমাদের যাত্রা তো ক্রমানুসারেই চলছে, আমরা নিজেদের ক্রম বানিয়ে নিয়েছি, আপনার দেওয়া ক্রম বা অন্য কোনো ক্রম অনুসারে বারবার চলছি যাতে কোনো অঙ্গ বাদ না পড়ে, এটা তো পরিষ্কার বোঝা গেল। কিন্তু ক্রমানুসারে চলতে চলতে শরীরের একটা স্থানে পৌঁছেছি, এই সময় শরীরের অন্য কোনো স্থানে তীব্র সংবেদনা শুরু হয়ে গেছে যেখানে এখনও পৌঁছইনি। সেখানে সংবেদনা শুরু হলে কি লাভ দিয়ে সেখানে আগে পৌঁছে যাব? অথবা যে অঙ্গ আমরা ছেড়ে এসেছি সেখানে যদি তীব্র সংবেদনা শুরু হয় তাহলে কি লাফিয়ে পিছিয়ে গিয়ে আগে ওটাকে দেখব তারপর এটাকে? কখনোই করবেন না, আবার সেই অভ্যেস হয়ে যাবে, সব সময় স্থূল সংবেদনাকে মাহাত্ম্য দেওয়ার অভ্যাস হয়ে যাবে। কেননা তীব্র সংবেদনা আগে আসুক আর পিছনে আসুক, ওকে স্বীকার করে নিতে হবে, এসেছে, কিন্তু এখন তোমার পালা নয়, আমি নিজের রাউন্ড সম্পূর্ণ করে ওখানে পৌঁছবো, তখন তোমাকে দেখব, পুরো মনোযোগ তখনই দেব। কিছুটা তো জানা রইল, কিন্তু এখন আমি ওদিকে মনোযোগ দেব না, নিজের ক্রম অনুসারে চলবো, নাহলে এখান থেকে লাফিয়ে ওখানে যাওয়ার অভ্যাস হয়ে যাবে আর সারা শরীরে সংবেদনা দেখার কাজ গৌণ হয়ে যাবে। আর একটা প্রশ্ন বারবার আসে, এই যে মাথা থেকে পা পর্যন্ত যাত্রা করার সময় একসঙ্গে কতটা স্থানকে, কত বড় স্থানকে দেখব, কত বড় স্থানের সংবেদনা দেখব? আরে ভাই, এই বারবার চক্কর লাগাতে লাগাতে এমন অবস্থায় পৌঁছে যাবেন যখন ছুঁচের ডগার মতো স্থানও বাকি থাকবে না, ছুঁচের ডগার মতো স্থানের সংবেদনাও অনুভব হবে, এক এক অণুর সংবেদনা জানা যাবে। কিন্তু শুরুতে ছুঁচের ডগার মতো স্থানকে দেখতে লাগলে মাথা থেকে পা পর্যন্ত আসতে কয়েক ঘন্টা লেগে যাবে, মন ব্যাকুল হয়ে যাবে, কাজ করবে না। তাই এখন দু চার আঙুল ব্যাস এইটুকু জায়গা, দু চার আঙুল জায়গা একসঙ্গে দেখতে দেখতে এগিয়ে যান। আর ধীরে ধীরে বারবার অভ্যাস করতে করতে ওই জায়গা আপনা থেকেই ছোট হতে হতে সব জায়গার সংবেদনা অনুভব হতে লাগবে। কখনো কখনো কোনো সাধকের মন বড় স্থূল, চঞ্চল, অলস, তন্দ্রালু হয়। ওই বেচারা কোনো সংবেদনাই বুঝতে পারে না। তখন দুই চার আঙুলের জায়গা দেখতেও তার মন ক্লান্ত হয়ে পড়ে। এই সমস্ত ব্যক্তিদের বলা হয় একটু বড় জায়গা দেখো, যেমন সমস্ত মাথাকে একসঙ্গে, মাথার কোথাও একটু সংবেদনা জাগলেই এগিয়ে যেতে হবে। তারপর সমস্ত মুখটা একসঙ্গে দেখতে হবে, কোথাও কোনো সংবেদনা এলেই এগিয়ে যাব। তারপর সমস্ত বাহু একসঙ্গে দেখে নি, সারা বুক একসঙ্গে দেখে নি। এইভাবে বড় জায়গায় চক্কর লাগাতে লাগাতে আস্তে আস্তে ওই জায়গা ছোট করতে হবে। ছোট করতে করতে সমস্ত জায়গা জেগে যাবে। কাজ খুবই ধৈর্যের সঙ্গে করতে হবে। অস্থির হলে আমার তাড়াতাড়ি জেগে যাক, সব জায়গা কেন জাগছে না, আমার কেন জাগছে না রে, এরকম করলে আবার সেই রাগ জাগবে, কামনা জাগবে, তৃষ্ণা জাগবে, সংবেদনার জন্য হলেও জাগবে। তাহলে আমরা যে কাজ করতে এসেছি সেদিকে না গিয়ে ভুল রাস্তায় চলব। যা আছে যেমন আছে, আমরা নিজের কাজ করছি, পরিণাম ধর্মের ওপরে ছেড়ে দিন, পরিণাম প্রকৃতির ওপরে ছেড়ে দিন, পরিণাম সবসময় ভালোই আসবে। আর একটা প্রশ্ন বারবার ওঠে, একটা চক্কর দিতে কত সময় লাগা উচিত? এ সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না, এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। আবার একই ব্যক্তির এক এক সময় এক এক রকম হতে পারে। সব নির্ভর করে মনের স্থিতির ওপর। ধরে নিলাম কোনো ব্যক্তির মন বড় ব্যাকুল, একটুও সমতা নেই, মন স্থির নয়, এই অবস্থায় যেখানেই যাবে সংবেদনা অনুভূত হলো না, এক মিনিট থামতে হলো, এগিয়ে গেল সংবেদনা পেল না, এক মিনিট থামতে হলো। এই রকম করতে করতে আধ ঘন্টাও লাগতে পারে, এক ঘন্টাও লাগতে পারে, আমাদের কিসের তাড়া? কিন্তু মন যদি খুব সজাগ, খুব সচেতন, খুব সংবেদনশীল, খুব সূক্ষ্ম থাকে, তাহলে যেখানে যাবে সেখানেই সংবেদনা ধরা পড়বে, এগিয়ে যাবে সংবেদনা বুঝতে পারবে, সারা শরীরেই বুঝতে পারবে। এরকম হলে 10 মিনিটেই এক চক্কর সম্পূর্ণ করতে পারবে। প্রথম প্রথম 10 মিনিটের চেয়ে কম সময় লাগা উচিত নয়। আরও এগিয়ে গেলে 10 মিনিট সময়ও লাগবে না। এই সময় 10 মিনিটের কমে যদি চক্কর পুরো হয় তাহলে জানাই যাবে না কোন অঙ্গটা বাদ চলে গেল। আর আমাদের তো প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে দেখতে হবে, সুতরাং কমপক্ষে 10 মিনিট সময় তো লাগান। আর একটা প্রশ্ন ওঠে যে শরীরের ওপরের ওপরের স্তরের সংবেদনাকেই শুধু জানবো না ভেতরের সংবেদনাকেও জানবো? প্রথম প্রথম ওপর ওপরের স্তরের সংবেদনা দিয়েই কাজ শুরু করুন। কোনো কোনো সাধক হয়তো পূর্বজন্মে অনেক কাজ করেছেন, তাই কাজ শুরু করতেই ভেতরের সংবেদনাও তারা অনুভব করতে পারেন। অনুভব না হলেও চিন্তা করবেন না, ওপর ওপর থেকেই অনুভব করে যান। এই রকম করতে করতে এই 10 দিনে হয়তো এমন অবস্থা আসবে যখন ভেতর পর্যন্ত বিদ্ধ করে করে সংবেদনাকে জেনে যাবেন। এই সময় কমপক্ষে ওপরে ওপরে চামড়ায় যে সংবেদনা হচ্ছে তাকে জেনে নিন। সেখানে কোনো স্থান মূর্ছিত যাতে না থাকে সেই চেষ্টা করুন। আর প্রযত্ন এটাই যে বারবার এটা করতে থাকুন। আর একটা প্রশ্ন, সংবেদনা কি? আমাদের এখানে ধ্যানের নামে মানুষ কত রকম প্রলেপ লাগিয়ে আসে। ছোটবেলা থেকে শুনে আসছে ধ্যান এরকম হয়, ধ্যান ওরকম হয়, সাধনা এভাবে হয়। প্রত্যেক ব্যক্তি নিজের নিজের পরম্পরার কথা শুনে সেই প্রলেপ লাগিয়ে আসে। আর এখানে বলা হয় শরীরের সংবেদনাকে দেখো, তারা সমস্যায় পড়ে যায়, সংবেদনা আবার কি দেখব? শরীরে যা কিছু অনুভব হচ্ছে শরীরের স্বাভাবিক অনুভূতিই সংবেদনা। শরীরের অনেক ধর্ম আছে, গরম লাগা শরীরের ধর্ম, ঘাম হওয়া শরীরের ধর্ম, স্পন্দিত হওয়া শরীরের ধর্ম, ভারী হওয়া শরীরের ধর্ম, ঠান্ডা হওয়া গরম হওয়া শরীরের ধর্ম। শরীরের নিজস্ব স্বভাব আছে, প্রকৃতি আছে, প্রাকৃতিক অনুভূতি নিজে নিজেই প্রকট হচ্ছে, ব্যাস তাকেই নির্লিপ্তভাবে জানতে হবে। সংবেদনা যাই হোক তার মাহাত্ম্য নেই, মাহাত্ম্য এটাই যে আমি সংবেদনাকে কিভাবে দেখলাম। আমি কি পুরনো স্বভাব অনুযায়ী ভোক্তাভাবে নিলাম? সুখের সংবেদনা এলে তার সুখ ভোগ করলাম, আর দুঃখের সংবেদনা এলে আমি দুঃখ ভোগ করলাম, ভোক্তাভাবেই সব কিছু করলাম। অথবা দ্রষ্টাভাবে, সাক্ষীভাবে, তটস্থভাবে বা নির্লিপ্তভাবে কেবল জানলাম। সাধনার লক্ষ্য ভোক্তাভাবের অবসান। আমাদের অন্তর্মনের স্বভাব সবসময় ভোক্তাভাবে জীবন কাটানো। অন্তর্মনের এই ভোক্তাভাবকে নষ্ট করে দ্রষ্টাভাব পুষ্ট করা, সাক্ষীভাব পুষ্ট করা, তটস্থভাব পুষ্ট করাই এই সাধনার লক্ষ্য। কেননা যখন ভোগ করছি, সুখ ভোগ করলে তার প্রতি আসক্তি জাগাচ্ছি, রাগ জাগাচ্ছি। দুঃখ ভোগ করলে তার প্রতি বিদ্বেষ জাগাচ্ছি, বিরক্তি জাগাচ্ছি। পুরনো স্বভাবই ছিল রাগ জাগানো, দ্বেষ জাগানো। ওই স্বভাবকে আমরা যত বাড়িয়ে যাচ্ছি তত বেশি গ্রন্থি বাঁধছি, উত্তেজনা বাড়াচ্ছি, আরও বেশি ময়লা চড়াচ্ছি। মুক্ত কী করে হব? ওই অভ্যাস ভাঙতে হবে। এই জন্য সংবেদনা যেরকমই হোক তাকে দেখতে হবে। আরে এ তো গরম, গরমকালে গরম লাগবে, একে কি দেখব? এই জন্যে হয়েছে, ওকে কি আর দেখব? আজ পর্যন্ত তো আমরা একে ভোগ করে এসেছি না, এখন আর ভোগ করব না। এখন আমরা একে ভোক্তাভাবে নয়, সাক্ষীভাবে দেখব। ঋতুর কারণে গরম লাগুক অথবা ঋতুর কারণে ঘাম হোক, আমরা তাকেই দ্রষ্টাভাবে, সাক্ষীভাবে দেখতে শিখব। আরে ভাই, এক ঘন্টা বসিয়ে দিয়েছ, পা খুলিনি, এই জন্যে ব্যথা, একে কি দেখব? এ তো হবেই, হওয়া স্বাভাবিক। আরে ভাই, যা স্বাভাবিক তাকেই দেখতে শেখানো হচ্ছে। কোনো অস্বাভাবিক, অসাধারণ, অলৌকিক অনুভূতির জন্য এখানে আসেননি। যা স্বাভাবিক অনুভূতি, বসে আছি আর ব্যথা হয়েছে, আজ পর্যন্ত তো ব্যথা ভোগ করেছি। হায় রে, মরে গেলাম রে, খুব ব্যথা, খুব ব্যথা। এখন ওকেই কীভাবে সাক্ষীভাবে দেখব, ওর সঙ্গে কীভাবে আমি আমার ভাব নষ্ট করব, এটাই শিখতে হবে। আর দেখতে হবে এটা কি নিত্য, শাশ্বত, ধ্রুব, না অনিত্য, নশ্বর, ভঙ্গুর। দেখতে দেখতেই বোঝা যাবে এ নশ্বর ভঙ্গুর, বদলে যায়। দেখো বদলে গেছে না? একেই সাক্ষীভাবে কি করে দেখব? আরে এ তো আমার বহু পুরনো বাত রোগ, এই পুরনো রোগের কারণেই এই ব্যথা, একে আবার কি দেখব? এ তো আছেই। আরে একেই তো দেখতে হবে, বাত রোগ তোমার আগেই ছিল, কিন্তু যখন বাত রোগের কথা ব্যথা বাড়ত তখন ভোক্তাভাবে কাঁদতে, ওটার জন্য দুঃখ ভোগ করতে। এখন সেই ভোক্তাভাব থেকে বেরিয়ে দ্রষ্টাভাবে দেখা শিখতে হবে। যত সংবেদনা আছে তা তো কেবল আলম্বন, এবং এই আলম্বনগুলিকে মাধ্যম করে আমরা মনের স্বভাব পাল্টানোর জন্য এসেছি। তাই যা যা সংবেদনা হচ্ছে তা সে যে কারণেই হোক না কেন, তাকে কিভাবে দ্রষ্টাভাবে, সাক্ষীভাবে, তটস্থভাবে জানব, সেটাই সাধনা। না হলে বিভ্রান্ত থেকে যাবেন। কোনো অলৌকিক অনুভূতি, কোনো অসাধারণ অনুভূতি ওই ফাঁদে পা দিলে কিছুই পাওয়া যাবে না। একটি ঘটনা। অনেক বছর আগে যখন আমি পুরনো পুণ্যফলে প্রথমবার এই রকমই একটা 10 দিনের শিবিরে গেছি, সেই সময় আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, গুরুজি যেটা শীঘ্র সমাধান করে দিয়েছিলেন। আমি গুরুজিকে প্রশ্ন করেছিলাম, আপনার এখানে তো এই মান্যতা নেই, আপনারা তো আত্মাকে মানেনই না, আর আত্মা ছাড়া কার মুক্তি হবে, আত্মা নেই এটা কোন কথা, আত্মা ছাড়া সুখ দুঃখ কে ভোগ করছে, আমাকে এটা একটু বুঝিয়ে দিন তো। উনি বললেন, দেখো ভাই, তোমার যে মান্যতা তাকে আমি খণ্ডন করছি না, আর তোমাকেও এটা খণ্ডন করতে হবে না, ওটাকে এক পাশে রাখো না। তোমার যা অনুভব হয়েছে তুমি তাকে ভোক্তাভাবে ভোগ করেছ আর ব্যাকুল হয়েছ, এখন ওকে পাল্টানোর জন্য দেখো তো, সাক্ষীভাবে দেখো তো। আরে ভাই, ভেতরে কোনো আত্মা থাকলে দেখতে দেখতে আপনা থেকেই প্রকাশ পাবে, তুমি তো সত্যকেই দেখছো, তাই না? শুধু এই 10 দিনের জন্য আমি বলছি তোমার মান্যতাকে সরিয়ে রাখো। ব্যাস, উনিও বলেছেন, আমিও বুঝে গেছি, আর মুক্তির দরজাও খুলে গেছে। আমার দার্শনিক মান্যতা কোথায়, আমার দার্শনিক মান্যতা কোথায়, এই জঞ্জাল লাগিয়ে রাখলে বহু বছর পরেও আমি সত্যকে বুঝতে পারতাম না। উনি বলেছিলেন, আত্মা যদি থাকে থাক না নিজের জায়গায়, আত্মা থাকলেও আসক্তি উৎপন্ন করছো, বিদ্বেষ উৎপন্ন করছো। আর এমন কোনো বিদ্যা যদি পাওয়া যায় যা আমাদের আসক্তি থেকে মুক্ত করে, দেশ থেকে মুক্ত করে, তবে তা কল্যাণকারী, তাই না? এতে খারাপ কি আর হবে? করে তো দেখি। আর দশ দিনই তো শুধু করতে হবে, ব্যাস রাস্তা খুলে গেল। রাস্তা খুলে গেল আর পুরনো পুণ্যের ফলও হতে পারে, পুরনো অভ্যাসের ফলও হতে পারে, তা আমি জানি না। এই দশ দিনেই বহু কিছু উপলব্ধি হলো। দশ দিনেই বহু কিছু উপলব্ধি হলে আর থাকা যায় না। কেউ যদি অমূল্য রত্ন পায়, সে আর থাকতে পারে না। সে চায় সবাই এটা লাভ করুক। তখন নিজের পরিবারের লোকেদের বলে, বন্ধুদের বলে, আত্মীয়দের বলে, পরিচিত অপরিচিত সবাইকে বলে, আরে খুব ভালো জিনিস, আমি করে দেখেছি, তোমরাও দেখো। অনেক বন্ধুবান্ধবকে বলা হয়েছিল, তারাও শিবিরে যেতে লাগল। এক বন্ধু ওখানকার বড় ধনী, আমার মতো ব্যবসায়ী শিল্পপতি, সেই জন্যে বুঝে নিতে হবে বড় রোগী বড় ব্যাকুল। ব্যবসা করা উদ্যোগ করা খারাপ নয়, কিন্তু মানুষ যখন ভেতর থেকে ধর্মকে বুঝতে পারে না, তখন সে রোগীই হয়, ব্যাকুলই হয়। আমিও তো ওই জীবন কাটিয়েছি, তাই আমি জানি খুব ব্যাকুল হয়। বেচারা যদি দশ দিন এসে শিখে যায়, এর কল্যাণ হবে। তাকে অনেক বোঝালাম, মানল না। দশ দিন আমার কাছে সময় কোথায়? আমি এত ব্যস্ত, আমি এরকম, আমি ওরকম, আমার কোনো কষ্ট নেই, আমি বড় সুখী, আমার দুঃখ কী? কোনো কথাই শুনল না। আমার অনেক বন্ধুরা যারা শিবিরে যোগদান করেছিল, তারাও যখন তারাও তখন বলতে শুরু করলে। অবশেষে একদিন সে রাজি হলো, ঠিক আছে দশ দিনের জন্য যাব, চলে এলো শিবিরে। যেমন সবাই করে, তিন সাড়ে তিন দিন আনাপান করল, তারপর বিপস্সনা দেওয়া হলো। এখানে যেমন শূন্যাগার আছে, ওখানেও তেমনি শূন্যাগার ছিল। এক এক শূন্যাগারে এক এক ব্যক্তিকে বসিয়ে গুরুজি তাদের প্রত্যেককে চেক করেন। আর ভারতীয় কেউ থাকলে গুরুজি আমাকে সঙ্গে নিয়ে যেতেন অনুবাদ করার জন্য। গুরুজি তো আমার সেই বন্ধুর ওখানে গিয়ে দরজাটা খটখট করলেন, সে দরজা খুলে দিল। তাকে প্রথম প্রশ্ন করা হলো, কোনো সংবেদনা পেয়েছ? উত্তর দিল, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। আর আমি দেখলাম সে তার জামা খুলে রেখেছে, গেঞ্জি খুলে রেখেছে, ধুতি উপরে তুলে দিয়েছে, ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। তোমার ঘাম হচ্ছে না? হ্যাঁ ঘাম তো হবেই, এই ছোট্ট একটা কুঠুরি, তাতে বেজায় গরম। তোমার গরম লাগছে না? গরম তো লাগবেই, গরমকালে গরম লাগবে না? আরে এটাই তো দেখতে হবে, তোমার গরম লেগেছে, এতদিন তুমি সেটা ভোগ করতে, এখন একেই সাক্ষীভাবে দেখো না, ঘাম হচ্ছে তাকেই সাক্ষীভাবে দেখো না। ও কি গরম দেখবে, ও কি ঘাম দেখবে! সে তখন একবার আমার মুখের দিকে তাকায়, একবার গুরুজির মুখের দিকে তাকায়, যেন আমরা ওর সঙ্গে ঠাট্টা করছি। এটা কোনো কথা হলো? আমি এখানে সাধনা করতে এসেছি, ধ্যান করতে এসেছি, গরমকে দেখতে এসেছি, ঘাম দেখতে এসেছি। আরে কোনো আত্মার দর্শন করালে তো কল্যাণ হতো, বা কোনো পরমাত্মার দর্শন করলেও তো কল্যাণ হতো। আরে বাবা, অন্ততপক্ষে যার এই সাধনা, সেই ভগবান বুদ্ধ, যাকে আমরা নবম অবতার রূপে স্বীকার করে নিয়েছি, তার দর্শন করলেও তো কল্যাণ হতো, তার বদলে এই শরীরের দর্শন, তাও আবার এই গরম, এই ঘামকে দেখো, এ কি কোনো কাজের কথা হলো? আমরা বারবার তাকে বোঝাই, আরে বাবা তুমি একটু বোঝো, এই সাধনা এই রকমেরই, এর দ্বারা তোমার মনের বিকার দূর হবে, আসক্তি দূর হবে, বিদ্বেষ দূর হবে, তুমি একটু বোঝো। কোথায় আর বুঝছে! এক এক করে দশ দিন নষ্ট করে ফেলল। মনে কষ্ট হলো, কেননা যাকে এত কষ্ট করে শিবিরে আনা হলো, বেচারির কিছুই লাভ হলো না। যতবার তাকে জিজ্ঞাসা করেছি, সে উত্তর দিয়েছে, বিশেষ কোনো অনুভূতি হয়নি, যা কিছু অনুভব হচ্ছে তাকে স্বীকার করছে না, কোনো বিশেষ অনুভবের সন্ধান করছে, কোনো অলৌকিক অনুভব হওয়া উচিত তা তো হচ্ছে না, গরম লাগছে, ঠান্ডা লাগছে, ভারী লাগছে, এ তো হয়ই, এগুলো কি দেখব। এরপর এক দেড় বছর কেটে গেছে, আমাদের দুজনেরই বন্ধু, যারা ওরও বন্ধু আমারও বন্ধু, তাদের মধ্যে অনেকে শিবিরে গেছে। যারা শিবিরে যায় তারাই বলে, এই লাভ হয়েছে, ওই লাভ হয়েছে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সবাই প্রসন্ন। তখন ওই ব্যক্তির মনে হলো, সবারই লাভ হচ্ছে, তাহলে আমার কোনো ভুল হয়েছে। একদিন আমার কাছে এসে বলল, গুরুজি হয়তো নেবেন না, তুমি ভাই একটু সুপারিশ করে দাও। আমি আর একবার দশ দিনের শিবির করতে চাই। এবারে তুমি যা বলবে, গরমকে দেখতে বললে গরমকেই দেখব, ঘামকেই দেখো বললে ঘামকেই দেখব। দশ দিনের জন্য আমায় আর একবার সুযোগ করে দাও। শিবিরে এলো আর যেমনভাবে কাজ করতে বলা হলো ঠিক সেইভাবেই কাজ করল, আর প্রগতি করতে করতে অনেক এগিয়ে গেল, রাস্তাটা বুঝে গেছে, তাই না? সমস্ত সাধনাটা কি? যথাভূত জ্ঞান দর্শন, যথাভূত যা নিজের থেকেই হচ্ছে, যথাকৃত নয় আমরা কিছুই করব না, যথা বাঞ্ছিত নয় আমরা চাই এরকম হয়ে যাক তা নয়, যথা কল্পিত নয় আমরা কোনো কল্পনা করব না, যথা সংকল্পিত নয় আমরা কোনো চিন্তন মনন করব না, যথাভূত নিজে নিজেই, নিজে নিজেই যা হয়েছে আমরা তটস্থভাবে তাকে জেনে নিয়েছি, জেনে নিয়েছি। একেই পুরনো ভাষায় বলা হতো দর্শন হয়েছে, যেমন আছে তেমনিভাবেই দর্শন হয়েছে, অর্থাৎ অনুভব করেছি, জ্ঞানের দ্বারা জেনে নিয়েছি। কিন্তু কোন জ্ঞান? বুদ্ধির জ্ঞান নয়, অনুভূতির জ্ঞান। যা অনুভব হচ্ছে তার স্বভাব কীরকম? উৎপন্ন হচ্ছে যত তীব্র ব্যথাই আসুক না কেন, উৎপন্ন হচ্ছে আর বিলম্বে বা শীঘ্র শেষ হয়ে যাচ্ছে, তাই না? সারা জীবন তো থাকছে না, উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে, গরম লাগছে উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে, ধকধক করছে উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে, উৎপন্ন হওয়া নষ্ট হওয়া এর স্বভাব, এটা এর অনিত্য স্বভাব। এই স্বভাবকেই যখন অনুভূতি স্তরে জানতে পারব, তখন এই শরীরের প্রতি যে আসক্তি উৎপন্ন করেছি এবং এর কারণে রাগ উৎপন্ন করছি, দ্বেষ উৎপন্ন করছি, যেখানে সুখানুভূতি হচ্ছে সেখানে রাগ উৎপন্ন করছি, যেখানে দুঃখানুভূতি হচ্ছে সেখানে দ্বেষ উৎপন্ন করছি, এই স্বভাব পাল্টে যাবে। আর এই পাল্টানোর কাজ করার জন্যই এখানে এসেছি। আমাদের এই গরম ঠান্ডা ঘামের সঙ্গে কী সম্পর্ক? আমাদের নিজেদের স্বভাবের সঙ্গে সম্পর্ক। অন্তর্মনের গভীরে আমাদের স্বভাব হয়ে গেছে, যেখানে সুখের অনুভূতি হলো সেখানে আসক্তি উৎপন্ন করছি, যেখানে দুঃখের অনুভূতি হলো সেখানে দ্বেষ উৎপন্ন করছি, অন্ধ স্বভাব হয়ে গেছে। অপরকার চিত্ত যাকে আমরা বুদ্ধি বলে মানছি, সে তো খুব বোঝাচ্ছে এই শরীর নশ্বর, ভঙ্গুর, এ আমি নয়, আমার নয়, আমার আত্মা নয়, এর প্রতি রাগ করা উচিত নয়, দ্বেষ করা উচিত নয়। এ বারবার চিন্তা করছে নশ্বর ভঙ্গুর অনিত্য, নশ্বর ভঙ্গুর অনিত্য, আমি নই, আমার নয়, আমার আত্মা নয়, সারা সংসার দুঃখ, এই চিন্তা চলছে। এই চিন্তা ভালো, কিন্তু এ লাভ পাচ্ছে কে? এই অপরকার চিত্তই পাচ্ছে, পশ্চিমের ভাষায় যাকে আজকাল কনশাস মাইন্ড বলা হচ্ছে, এই অপরকার চিত্ত এর লাভ কিছুটা পাচ্ছে। বাকি যে ভেতরের চিত্ত, সে কনশাস মাইন্ডের কথা শোনেই না, ইন্টেলেক্টের কথা শোনেই না, বুদ্ধির কথা একটুও শোনে না। ও তো নিজের স্বভাবের দাস, সবসময় শরীরের সঙ্গে জুড়ে থাকে। তখন কোনো মহাপুরুষ দেখলেন যে এই অন্তর্মনকে শোধরাতে হলে শরীরের সঙ্গে যা জুড়ে থাকে সেই পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। শরীরে কোনো সংবেদনা হলো আর অন্তর্মন তাকে জেনে নিল, এ সুখদায়ক, এ দুঃখদায়ক, তারপর রাগ জাগালো, দ্বেষ জাগালো, ওই পর্যন্ত তো আমরা পৌঁছইনি। রাগ কোথায় জাগাচ্ছে সেই পর্যন্ত তো আমরা পৌঁছইনি। তাহলে রাগ কী করে বের করব? রাগের স্বভাব কীভাবে পাল্টাবো? দ্বেষ কোথায় জাগাচ্ছে সেই পর্যন্ত তো আমরা পৌঁছইনি, তাহলে দ্বেষ কী করে বের করব? খুব ভালো করে বুঝতে হবে যে এই কাজ করার জন্যই এই সাধনা। সংবেদনা যেরকমই হোক, আমরা কি একে সাক্ষীভাবে দেখছি না ভোক্তাভাবে ভোগ করছি? এটা খুব ভালোভাবে বুঝে নিয়ে ভোক্তাভাব থেকে বেরিয়ে এসে সাক্ষীভাব, তটস্থভাব, দ্রষ্টাভাব পুষ্ট করতে হবে। এর প্রতি আমি আমার ভাব না রেখে যেমন আছে তেমনি, যথাভূত যথাভূত দেখে চললে এগিয়ে যেতে পারবেন। যে ব্যক্তি যত তাড়াতাড়ি এটা বুঝে গেছে সেই ঠিক করে কাজ করবে আর এগিয়ে যাবে। যারা এটা বুঝবে না তারা বলবে সংবেদনা তো এলো না, সংবেদনা তো এলো না। বহুবার এরকম হয়েছে, কেননা তারা মনে করে সংবেদনা মানে কোনো অলৌকিক সংবেদনা হতে হবে, কোনো অলৌকিক অনুভূতি হতে হবে। কাল সহায়ক আচার্য ডেকে যখন প্রশ্ন করবেন কি ভাই সংবেদনা পেলে, আমি চাই কেউ এরকম উত্তর না দিক, কিন্তু তাও দু একটা এরকম উত্তর দেওয়ার লোক বেরোবেই, কোনো সংবেদনা পেলাম না। তখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, কোনো সংবেদনা পেলে না? তাহলে তোমাকে তো এক ঘন্টা বসিয়ে রাখা হলো আর বলা হলো পা খুলবে না, হাত খুলবে না, চোখ খুলবে না, তুমি কি আরামে বসেছিলে? আরে কি করে বসবো, দশবার পাল্টাতে হয়েছে। কেন, কি হলো? পায়ে এত ব্যথা, এত ব্যথা হয়েছে যে এক ঘন্টা বসতেই পারিনি। আর বলছে কোনো সংবেদনা হয়নি। এই ব্যথার থেকে বেশি আর কি সংবেদনা হবে? এত ব্যথা হলো আর বলছে সংবেদনা হয়নি, এর কারণ কি? সংবেদনা বলতে ও কোনো অলৌকিক অনুভূতি মনে করছে। এ তো শরীরের স্বভাব, বসেছি ব্যথা হয়েছে, একে কি দেখব, আমাকে তো সংবেদনা দেখতে হবে, তাই না? তিন দিনের আনাপানের সাধনা চলার সময় কোনো কোনো পাগল ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কোনো সংবেদনা পেলে, হাত দিয়ে নাক ঘষে বলল না না কোনো সংবেদনা নেই, তাহলে এটা কি করলে? এটা তো একটু চুলকোচ্ছিল, চুলকনির জন্য, চুলকনি ওর জন্য সংবেদনাই নয়, ও কোনো অলৌকিক কিছু সন্ধান করছে, চুলকোচ্ছে অথচ বলছে কোনো সংবেদনাই নেই। এরকম কেউ কেউ আসে, কি করবে বেচারা, অবোধ না, দয়া হয় ওদের ওপর। এরকম কেউ আসে বলে গুরুজি আপনি যত নাম নিয়েছেন সব পেয়েছি, ব্যথা, ভার ভার, গরম, ঘাম, স্পন্দন সব পেয়েছি, কিন্তু সংবেদনা তো পেলাম না। এখন এই রকম ব্যক্তিকে কি বলবো, বারবার বোঝানো হচ্ছে আর বারবার এরকম প্রশ্ন আসছে, এত লোক বসছে, আমি চাই না কেউ এরকম প্রশ্ন করুক কিন্তু করবেই। প্রত্যেক শিবিরেই আমি দেখেছি দু একজন এরকম প্রশ্ন করার লোক থাকেই, শুনতে চায় না, বুঝতে চায় না, হাজার প্রবচন দিলেও সে তো নিজের মন তৈরি করে রেখেছে, কোনো সংবেদনা পাবো, আরে কোনো সংবেদনা পেলে অমৃত পেয়ে যাব, বুঝতেই পারে না কি হয়ে যাবে। আরে বাবা, শরীরের যা স্বাভাবিক অনুভূতি তাকেই সংবেদনা বলা হচ্ছে, তা শুনতেই চাইবে না, বুঝতেই চাইবে না, কি করা যাবে, কি করে এগোবে? খুব ভালো করে বোঝো, এই সংবেদনাকে এই জন্য দেখছি যে নিজের মনের স্বভাবকে বোঝার কাজ করছি, মন প্রতিক্রিয়া করার স্বভাব তৈরি করে নিয়েছে, রাগ জাগাবার, দেশ জাগাবার, তাকেই অনুভূতির দ্বারা বোঝার কাজ করা হচ্ছে, যাতে তাকে পাল্টানো যায়। প্রকৃতির নিয়মকে বোঝার কাজ করা হচ্ছে, প্রকৃতি কিভাবে কাজ করছে, যখনই আমাদের মন প্রতিক্রিয়া করছে তখনই আমরা দুঃখী হচ্ছি, আর প্রতিক্রিয়া করা বন্ধ করে দিলেই আমরা দুঃখ থেকে বেরিয়ে আসব, এটাই প্রকৃতির বিধিবদ্ধ নিয়ম যা সবার ওপরেই প্রযোজ্য। যে ব্যক্তি সম্মুখ সম্মুদ্ধ হয়েছেন, যারাই সম্মুখ সম্মুদ্ধ হবেন, অরহান্ত হবেন, তারা এই প্রকৃতির নিয়মকে, বিশ্বের বিধানকে অনুভূতি স্তরে জানবেন, তবেই হতে পারবেন, এছাড়া হতে পারেন না। কেবল চিন্তন মনন করে কেউ বুদ্ধ হতে পারেন না, আরহান্ত হতে পারেন না, শাস্ত্র পাঠ করে কেউ আরহান্ত হতে পারেন না, বুদ্ধ হতে পারেন না, তর্ক বিতর্ক করে হতে পারেন না, ব্রত উপবাস করে হতে পারেন না, সমস্ত প্রকৃতির নিয়মকে অনুভূতি স্তরে জেনে নিয়ে তবেই হতে পারেন। এই যে ব্যক্তি সিদ্ধার্থ গৌতম, এর জীবনে অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে, রাজকুমার হয়েও তার জন্ম রাজমহলে হয়নি, গাছের তলায় উন্মুক্ত আকাশের নিচে খোলা প্রকৃতিতে তাঁর জন্ম, আবার যখন গৃহত্যাগ করলেন সত্যের সন্ধানে তখন তো পাঁচ ছ বছর বদ্ধ গুহাতে অন্ধকারে ধ্যানরত ছিলেন, কিন্তু যে রাত্রে তিনি সম্মক সম্মতি লাভ করেন সেই রাত্রে তিনি খোলা আকাশের নিচে গাছের তলায় উন্মুক্ত প্রকৃতিতে সম্মক সমাধি লাভ করলেন, সর্বজ্ঞতা লাভ করলেন, বিমুক্তি লাভ করলেন। বুদ্ধত্ব লাভের পর করুণার্দ্র চিত্তে সংসারের লোককে প্রথম প্রথম যে ধর্মবণ্টনের কাজ শুরু করেছিলেন, এই বিদ্যাদানের কাজ শুরু করেছিলেন, সেও কোনো গাছের নিচে, খোলা আকাশের নিচে, খোলা প্রকৃতিতে। আর আশি বছর বয়সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখনও গাছের নিচে, খোলা প্রকৃতিতে, উন্মুক্ত আকাশের নিচে। তার জীবনের এই চার মহত্বপূর্ণ ঘটনা খোলা প্রকৃতিতেই হয়েছিল। বাইরের প্রকৃতিকে তিনি খুবই অধ্যয়ন করেছিলেন, বাইরের প্রকৃতিকে কোনো ব্যক্তি হাজারবার অধ্যয়ন করলেও বুদ্ধ হতে গেলে ভিতরের প্রকৃতিকে অনুভব করতে হবে, বাইরের প্রকৃতিকে চিন্তন মনন দ্বারা বুঝবে, কেবল বুদ্ধিস্তর থেকে বুঝবে, আর এই শরীরের ভেতরে কি সত্য আছে তাকে অনুভূতি স্তরে বুঝবে। দুটোর মধ্যে অনেক পার্থক্য। অনুভূতির দ্বারা নিজের ভেতরে জানছে, আর জানতে জানতে মুক্ত অবস্থা পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্যে লোককে শেখানো হয়েছে, এই 3.5 হাত শরীরের ভেতরে কি অনুভূতি হচ্ছে তাকে জানো। এতদিন সাধনার যে ক্রিয়া চলত তা সরিয়ে হওয়া সংবেদনাকে মাহাত্ম্য দিত না, কেবল চিন্তাকে মাহাত্ম্য দিত। রাগ করো না, চিন্তার দ্বারা রাগ করো না, দ্বেষ করো না, চিন্তার দ্বারা দ্বেষ করো না। এই দেখো রূপ ভালো লাগছে কি খারাপ লাগছে, এর প্রতি কোনো রাগ দ্বেষ নেই। শব্দ ভালো লাগছে কি খারাপ লাগছে, এর প্রতি কোনো রাগ দ্বেষ নেই। এ সমস্তই চিন্তার কথা, বুদ্ধির কথা। বুদ্ধিকে নির্মল করব সে ভালো কথা, কিন্তু বাকি সমগ্র মানুষ যেমন ছিল তেমনিই থেকে যাবে, মূল থেকে শোধরাবে না। এই ব্যক্তি এমন পথের সন্ধান দিলেন যাতে বোঝা গেল যে যখন পর্যন্ত না শরীরে হওয়া সংবেদনার অনুভূতিকে আধার বানিয়ে রাগ দ্বেষকে বের করে দেওয়া হবে, ততদিন অন্তর্মনের স্বভাব বদলানো সম্ভব নয়। এই রকম করার পরই প্রকৃতির সারা রহস্য খুলে গেল। প্রত্যেক সাধকের জন্যই প্রকৃতির সারা রহস্য খুলে যাবে। ভেতরে দেখতে দেখতে জানা যাবে এই সারা শরীর আর এই সারা চিত্ত কেবল তরঙ্গই তরঙ্গ, তরঙ্গই তরঙ্গ। উৎপত্তি ব্যয়, উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে, উৎপন্ন হচ্ছে নষ্ট হচ্ছে। বাইরেও সারা ব্রহ্মাণ্ডে সারা বিশ্বেও সেই একই ক্রিয়া, উৎপন্ন হওয়া নষ্ট হওয়া। সব্যপজ্জ্বলিত লোক সব্যলোক পকম্পিত পকম্পিত। কিছু উৎপন্ন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে আবার হচ্ছে, হচ্ছে নষ্ট হচ্ছে আবার হচ্ছে। এই রকমই চলছে, ভিতরেও এই রকমই চলছে, বাইরেও এই রকমই চলছে। কিছু তৈরি হচ্ছেই, নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে, নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে। এই জন্যে ভারতের পুরনো ভাষায় একে ভব বলা হয়েছে, বিকামিং বিকামিং। ব্যবহার জগতের জন্য এরকম বলতে হয়, এটা প্রাণী, এ ব্যক্তি, এ অমুক ইত্যাদি। বস্তু তো কেউ নয়, কেবল ভব, বিকামিং বিকামিং, প্রতিক্ষণ বদলে যাচ্ছে। সারা বিশ্ব, সারা ভৌতিক চেতসিক জগৎ প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। কখনো এমন হয় না যে যা উৎপন্ন হলো তা ফাইনাল প্রোডাক্ট, এর কোনো পরিবর্তন হবে না, বদলেই যাচ্ছে, বদলেই যাচ্ছে। এই জন্য ভব সংসার, উৎপন্ন হচ্ছে আর সেটা নষ্ট হয়ে আর একটা হচ্ছে, প্রবাহ চলছে, চলছেই। এটা বুদ্ধি স্তরে নয়, অনুভূতি স্তরে বুঝতে পারবে। আর একটা কথা, বুদ্ধি স্তরে বোঝা যাবে যে ভিতরে বাইরে যা কিছু হচ্ছে তার পেছনে কোনো না কোনো কারণ আছে, বিনা কারণে কিছুই হয় না। কারণ আছে তো তার পরিণাম আছে, কারণ একটাও হতে পারে আবার বেশিও হতে পারে, কিন্তু কারণ থাকলে পরিণাম থাকবে, আর যেটা পরিণাম সেটাই আগে গিয়ে কারণ হয়ে যাবে। ওই কারণ থেকে আবার কোনো পরিণাম এলো, পরিণাম কারণ হয়ে গেল, ফের পরিণাম এলো। বীজ থেকে ফল এলো, ফল থেকে বীজ, বীজ থেকে ফল এলো, ফল থেকে বীজ। এইভাবে সংসার চক্র চলছে, খুব ভালোভাবে বোঝা যাবে। তৃতীয় আর একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, যা ওই ব্যক্তিও বুঝেছিলেন আর প্রত্যেক সাধকও বুঝবেন। যেমন বীজ ফল তেমনই আসবে, যেমন কাজ তার পরিণামও তেমনি আসবে। এটা তো আমরা বাইরের দুনিয়ায় রোজই দেখছি, এখন ভেতরে ভেতরে নিজের অনুভূতি স্তরেও এই সত্য জানা যাবে। বাইরের দুনিয়ায় বনস্পতি জগতে এই রকমই ঘটছে। একটা জমিতে আখের বীজ পোঁতা হলো আর তার পাশেই নিমের বীজ পোঁতা হলো। একই মাটি, একই জল, একই আলো, একই বাতাস, দুটো বীজই একই শক্তি, একই উর্বরতা, একই সার পাচ্ছে। প্রকৃতি ওদের সাথে আছে, একসময় মাটি ফুঁড়ে চারা গাছ দাঁড়িয়ে গেল। ফল কি হলো? ওই আখের রন্ধ্রে রন্ধ্রে মিষ্টি আর ওই নিমের রন্ধ্রে রন্ধ্রে তেতো। তো ভাই, এরকম বৈষম্য কেন প্রকৃতির বিচারে? প্রকৃতি বলুন আর পরমাত্মা বলুন বা আল্লামিয়া বলুন, কেন একটার ওপর তার অশেষ কৃপা, অন্যটার ওপর এত কোপ? আরে ভাই, কেউ কারো ওপর কৃপাও করে না, কোপও করে না। প্রকৃতির এক বিধিবদ্ধ নিয়ম আছে। প্রকৃতি কি করছে, দেখে বীজটা কেমন, তারপর সেই অনুযায়ী তার গুণ, ধর্ম, স্বভাবকে প্রকট করে দেয়। আখের বীজ মিষ্টিতে পরিপূর্ণ, তাই ওর গুণ, ধর্ম, স্বভাব মিষ্টিই হবে। আর ওর থেকে যা বেরোবে তা রন্ধ্রে রন্ধ্রে মিষ্টি হয়ে যাবে আপনা থেকেই। এই যে নিমের বীজ, এর গুণ, ধর্ম, স্বভাব তিক্ততা, এর থেকে যা বেরোবে তা তেতোই হবে। এটাই প্রকৃতির নিয়ম। ওই নিম গাছের কাছে গিয়ে তিনবার মাথা ঝুঁকিয়ে নমস্কার করে, ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, নৈবেদ্য চড়িয়ে, তাকে 108 বার প্রদক্ষিণ করে, তারপর বসে জোড়হাত করে কাতর স্বরে করুণ কণ্ঠে যদি প্রার্থনা করি, হে নিম দেবতা, তুমি আমাকে মিষ্টি মিষ্টি আম দাও, তুমি আমাকে মিষ্টি মিষ্টি আম দাও, সারা জীবন কাঁদলেও নিম গাছ মিষ্টি আম দেবে না, দিতে পারবেই না। আমার মিষ্টি আম খাবার খুব ইচ্ছে। তাহলে বীজ পোঁতার সময় নিমের বীজ কেন দিয়েছিলে? সজাগ থাকা উচিত ছিল, আমের বীজই দিতে। মিষ্টি আমের বীজ পুঁতলে কারোর সামনে এরকম জল ভরা চোখে কাঁদবার প্রয়োজন হতো না। আমি আমের বীজ পুঁতেছি, আমই আসবে আপনা থেকেই। আমাদের চিন্তা করার প্রয়োজনই নেই, আমাদের প্রার্থনা করার প্রয়োজনই নেই, আমাদের কাঁদার প্রয়োজনই নেই। বীজ বপন করার সময় আমরা সজাগ থাকি না, আর ফল আসার সময় হলে ভাবি আমাদের উপর কারো কৃপা হয়ে যাবে, অমুক দেবীর, অমুক দেবতার, ঈশ্বরের, ব্রহ্মার, গুরু মহারাজের কৃপা হয়ে যাক। মানুষ যতদিন এই ভ্রান্তিতে পড়ে থাকবে ততদিন পর্যন্ত তারা বৃথাই ঘুরে মরবে, ব্যাকুল হয়ে থাকবে, প্রকৃতির নিয়মকে সে বুঝতে পারেনি। নিজেকে নিজে কী করে শোধরাবে? যে যত তাড়াতাড়ি এটা বুঝবে, আমার কর্মের বীজ যেমন, ফলও তেমনি। কোনো দ্বিতীয় ব্যক্তি একে শোধরাতেও পারে না, খারাপ করতেও পারে না। আমি আমের বীজ পুঁতেছি আর এর থেকে নিমের ফল আসবে, এরকম কেউ করতে পারে না। আমি নিমের বীজ পুঁতেছি আর তাতে আম আসবে, যত শক্তিশালী হোক না কেন, কেউ এটা করতে পারে না। এই কথা যে ব্যক্তি যত তাড়াতাড়ি বোঝে বীজ বপন করার সময়, সে তত তাড়াতাড়ি সজাগ থাকতে শুরু করে। কর্মের বীজ কেমন, এর অন্যথা হলে মানুষ বিভ্রান্ত থাকবে। ভগবানের জীবনকালের এক ঘটনা। এক ভাই কাঁদতে কাঁদতে ভগবানের কাছে এসে হাজির। সে কেঁদেই চলেছে। আরে বলবে তো কি হয়েছে, সে কেঁদেই চলেছে। আরে ভাই কি হয়েছে বলবে তো? মহারাজ, কাল আমার বুড়ো বাবা মরে গেছে। আরে বাবা, বাবা মারা গেছে তো কাঁদলে কি হবে, সে তো আর ফিরে আসবে না। মহারাজ, আমি তো জানি যে মারা গেছে, কাঁদলেও সে ফিরে আসবে না, কিন্তু কি করি, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, একটা প্রার্থনা নিয়ে এসেছি। কি প্রার্থনা নিয়ে এসেছ? মহারাজ, আপনি আমার বাবার জন্য কিছু একটা করে দিন। আরে এখন আমি তোমার বাবার জন্য কি করব? মহারাজ, আপনি তো অনেক কিছুই করতে পারেন, অন্য সব লোকেরা করে দেয়, এই যে ছোট ছোট পাণ্ডা পূজারী এখানে কর্মকাণ্ড করে দেয় আর ওখানে স্বর্গের দরজা খুলে যায়, একদম এন্ট্রি ভিসা পেয়ে যায়। আর আপনার মতো একজন মহাপুরুষ, আপনি যদি কোনো কর্মকাণ্ড করে দেন তাহলে এন্ট্রি ভিসা কেন, একেবারে পার্মানেন্ট স্টে পেয়ে যাবে, গ্রিন কার্ড পেয়ে যাবে। মহারাজ, কিছু একটা করুন আমার বাবার জন্য। ভগবান দেখলেন এ ব্যক্তি ভাবাবেশে আছে, একে হাজার বোঝালেও এর বুদ্ধি কাজ করবে না, এ কিছুই বুঝবে না। এরকম লোকেদের বোঝাবার জন্য ওনার পদ্ধতি ছিল। তাই ভগবান তাকে বললেন, যাও বাজার থেকে দুটো মাটির হাঁড়ি নিয়ে এসো। সে তো খুব খুশি, ভগবান নিশ্চয়ই কোনো কর্মকাণ্ড করবেন। সে দুটো মাটির হাঁড়ি নিয়ে এলো। ভগবান বললেন, একটাতে ঘি ভর্তি করো, সে তাই করল, আর একটাতে কাঁকর পাথর ভর্তি করো, সে ভরল। এবার দুটোরই মুখ বন্ধ করে ভালো করে সিল করে দাও, সে করল। এখন সামনে যে পুকুর আছে সেখানে ছেড়ে দাও। ছাড়া মাত্রই দুটো নিজের ওজনে নিচে চলে গেল, তলায় গিয়ে আটকে গেল। তারপর বললেন, একটা মোটা ডান্ডা নিয়ে এসে জোরে আঘাত করো, যাতে হাঁড়ি দুটো ভেঙে যায়। সে তো খুব খুশি, ভগবান কত বড় কর্মকাণ্ড করাচ্ছেন। ভারত তো ভারতই, এটা অতীর দেশ। একটা অতীর দিক হচ্ছে এই দেশের লোক অনেক বড় হতে হতে জগৎগুরু হয়ে যায়, সারা জ্ঞানের দরজা তাদের জন্য খুলে যায়, সম্যক সম্মুদ্ধ হয়ে যায়, আরহান্ত হয়ে যায়। সারা জ্ঞানের দরজা তাদের জন্য খুলে যায়, এটা ভারতের বিশেষত্ব। আবার এরকম অন্ধকারও আছে যেখানে মানুষ নিজের সামান্য বুদ্ধিটুকুও ব্যবহার করে না, এরকম অন্ধকারে পড়ে আছে। দুটোই একসঙ্গে চলছে এই দেশে। তখনকার দিনে যেমন চলতো, আজও তেমনি চলছে। কারো মা বাবা মারা গেলে তার দেহ শ্মশানে নিয়ে গিয়ে চিতার উপর রেখে পুত্র তাতে আগুন ধরিয়ে দেয়। মৃতের শরীর অর্ধেক পুড়ে গেলে একটা মোটা বাঁশ নিয়ে তখন তার কপাল ক্রিয়া করে, তার মাথাটা ফাটিয়ে দেয়। প্রত্যেক কর্মকাণ্ডের পেছনে কোনো কারণ থাকে। এই কর্মকাণ্ডেও হয়তো এই জন্যে করা হতো, সারা শরীর জ্বলে গেলেও মাথার খুলি এত ভারী, এত কঠিন যে সহজে জ্বলে না, একে ভাঙলে তবে জ্বলে। তা কি আর করা যাবে, অন্য কেউ ভাঙলে তো পরিবারের লোকেদের খারাপ লাগবে, তাই ছেলেই ভাঙে। আর ছেলেকেও বুঝিয়ে দেওয়া হয়েছে, যেই মাথা ফেটে গেল অমনি তার স্বর্গের দরজা খুলে গেল, এই জন্যে ভাঙো ভাই। তাই বেচারা ভেঙে দেয়। কি কথা, কি হয়ে গেল, কর্মকাণ্ড তৈরি হয়ে গেল। সবাই এরকম মানে না, কিন্তু কিছু লোক আজও এরকম মানে। লোকটা খুব খুশি, গতকাল তো আমার বাবার শরীর জ্বালিয়ে দিয়েছে, ভগবান তো ওই কর্মকাণ্ড করতে পারেন না, তাই নিমিত্ত স্বরূপ দুটো হাঁড়ি আমাকে দিয়ে ফাটিয়ে কর্মকাণ্ড সম্পূর্ণ করেছেন। খুব খুশি। ভেঙে দিল মাটির হাঁড়ি, যেটার মধ্যে ঘি ছিল সব ঘি জলের ওপরে ভাসতে লাগলো, আর যেটার মধ্যে কাঁকর পাথর ছিল সব কাঁকর পাথর নিচে চলে গেল। তখন ভগবান বললেন, দেখো ভাই, এতটা কাজ তো আমি করে দিলাম, বাকি কাজ তুমি তোমার পাণ্ডারদের দিয়ে বা পূজারীদের দিয়ে করিয়ে নাও। ওদের একত্র করে বলো ওরা প্রার্থনা করুক, হে কাঁকর পাথর তোরা ওপরে উঠে আয়, হে ঘি তুই নিচে চলে যা। আপনি একই বলছেন মহারাজ, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এটা কখনো হয়, এই কাঁকর পাথর জলের চেয়ে ভারী, ওগুলো তো সবসময় নিচেই থাকবে, ওগুলো তো ওপরে আসতেই পারে না, এটা তো প্রকৃতির বিধিবদ্ধ নিয়ম। আর ঘি জলের থেকে হালকা, এটা সবসময় জলের ওপরেই থাকবে, নিচে যেতেই পারে না, এটা প্রকৃতির বিধিবদ্ধ নিয়ম। আরে তুমি প্রকৃতির নিয়মকে এত বোঝো আর এইটুকু জিনিস বুঝতে পারছো না? তোমার বাবা যদি সারা জীবন কাঁকর পাথরওয়ালা কাজ করে থাকেন, তিনি নিচেই যাবেন, কে তাকে ওপরে ওঠাতে পারবে? আর তোমার বাবা যদি সারা জীবন ঘিয়ের মতো হালকা কাজ করেন, তাহলে তিনি ওপরে ওপর দিকেই যাবেন, কে তাকে পা ধরে নিচে টেনে না পাবে? বুঝতেই চায় না। প্রকৃতির নিয়মকে পুরনো দিনের লোকেরা ধর্ম বলতো, ধর্ম কি তা বুঝতেই চায় না, ধর্মের নিয়মকে বুঝতেই চায় না, তাই ভ্রান্তির মধ্যে থাকত। এই সাধনা করতে করতে ধর্মের সব কথা বুঝতে পারবে। আমার কর্ম যেমন ফলও তেমনি, তাই আমাকে নিজের কর্ম সম্বন্ধে সজাগ থাকতে হবে। আগে যা করেছি করেছি, এখন তো অন্তত নিজের কর্মের প্রতি সজাগ থাকি, এটাই শিখবে। যদি কেউ স্বীকার করে নেয় যে আমাকে নিজের কর্মের প্রতি সজাগ থাকতে হবে, তখন মনে প্রশ্ন জাগবে, কোন কর্ম? কর্ম তো তিন প্রকার হয়, শারীরিক কর্ম, বাচনিক কর্ম এবং মানসিক কর্ম। কোন কর্মের প্রতি সজাগ থাকব? জগতের অভিজ্ঞতায় শারীরিক কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বাচিক কর্মকে তার চেয়ে কম গুরুত্ব দেওয়া হয়, মানসিক কর্মকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। মনে কোনো কথা এসেছে, তাতে কি হয়েছে? কিন্তু অন্তর্মুখী হয়ে ভিতরের সত্যকে দেখতে শুরু করলে খুব পরিষ্কার হয়ে যাবে যে মনের কর্মই প্রধান, বাণী বা শরীরের কর্ম ততটা গুরুত্ব পায় না। মাহাত্ম্য এই কারণে, আমরা যে ফল পাই তা শারীরিক কর্মের নয়, বাচনিক কর্মের নয়, মনের কর্মেরই ফল পাওয়া যায়। বাচনিক কর্ম আর শারীরিক কর্ম কি? মনের কর্মেরই বাহ্য প্রক্ষেপণ, বহিঃপ্রকাশ। মনের কর্মই প্রকট হয়ে বাণীরূপে সামনে আসে অথবা শারীরিক কর্মরূপে সামনে আসে। একটা উদাহরণের সাহায্যে বুঝুন। ধরুন কোনো ব্যক্তির সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে, তখন তাকে দেখা মাত্রই মনের কাজ শুরু হয়ে গেছে, ক্রোধ জেগেছে, বিদ্বেষ জেগেছে, দুর্ভাবনা জেগেছে। মনের কাজ এত তীব্র হয়ে গেছে যে আর ভিতরে থাকতেই পারল না, বাইরে এসে বাক্যে প্রকটিত হলো। আমি তাকে দু চারটে গালাগালি দিলাম, দু চারটে অপমানজনক কথা বললাম, বাচনিক দুষ্কর্ম হয়ে গেল, মনের কর্ম আরও তীব্র হলো, বাইরে এসে শরীরে প্রকটিত হলো। আমি তাকে দু চারটে থাপ্পড় মেরে দিলাম, কাছে বন্দুক ছিল ঢাই করে মেরে দিলাম, তাকে হত্যা করলাম, শারীরিক দুষ্কর্ম হয়ে গেল। এই বাচনিক দুষ্কর্ম বা শারীরিক দুষ্কর্ম কি? মনের দুষ্কর্মেরই তো সন্তান, মনের দুষ্কর্মেরই তো বাহ্য প্রক্ষেপণ। প্রকৃতি মনের কর্মকেই দেখে, বাচনিক আর শারীরিক কর্মকে একদমই দেখে না। যা ফল আসে তা মানসিক কর্মেরই, সেটা সৎকর্মই হোক আর দুষ্কর্মই হোক। কোনো ব্যক্তিকে দেখে আমাদের মনে খুব করুণা জাগল, খুব দয়া হলো, মনের কাজ শুরু হয়ে গেল। মনের কাজ আরও তীব্র হলে তা বাক্যে প্রকটিত হলো। আমি তাকে দু চারটে ভালোবাসার কথা বললাম, দু চারটে সান্ত্বনার কথা বললাম, বাচনিক সৎকর্ম হয়ে গেল, মনের কর্ম আরও তীব্র হলো, শরীরে প্রকটিত হলো। আমি তার সেবা করলাম, তাকে কিছু দিলাম, শরীরের সৎকর্ম হয়ে গেল। এই বাচনিক সৎকর্ম এবং শারীরিক সৎকর্ম মানসিক সৎকর্মেরই সন্তান, এরই বাহ্য প্রক্ষেপণ, আর কিছু নয়। তাই প্রকৃতি আমাদের মানসিক কর্মেরই ফল দেয়। এটাকেও একটা উদাহরণের সাহায্যে বুঝুন, এটা কেবল উদাহরণই কথাটা বোঝাবার জন্য। এক ব্যক্তি খুব ধনী, সে তার সঙ্গে অনেক ধন দৌলত নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একা যাচ্ছে। ধন দৌলতের প্রতি তার খুব আসক্তি। সামনে পড়ল এক ডাকাত, ডাকাত বুঝল এই লোকটার কাছে অনেক টাকা পয়সা আছে। লোভের বশে ডাকাত বলল, তোমার কাছে যা আছে আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি তো নিজেই লোভী, বলল কিছুতেই দেব না। ডাকাত তখন রেগে গিয়ে ছোরা বের করল আর ওই ব্যক্তির পেটে ছোরা বিঁধিয়ে দিল, পরিণামস্বরূপ ওই ব্যক্তির মৃত্যু হলো। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, এক ব্যক্তির পেটে কোনো রোগ হয়েছে, কোনো ফোড়া হয়েছে, কোনো ক্ষত হয়েছে, ডাক্তার ওষুধপত্র দিয়েও তাকে সুস্থ করতে পারলেন না। অগত্যা ডাক্তার তাকে বললেন, দেখো ভাই, এখন একটাই রাস্তা, অপারেশন ছাড়া গতি নেই। তুমি যদি বলো তাহলে অপারেশন করি, হয়তোবা তুমি ভালো হয়ে যাবে। রোগী বলল, ঠিক আছে, তাই করুন, কোনোভাবে আমাকে বাঁচান। ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে শোয়ালেন, নিজের ছুরি বের করে রোগীর পেট চিরে দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রোগীটি মারা গেল। এখন প্রশ্ন হচ্ছে, প্রকৃতি বা পরমাত্মা বা আল্লাহ মিয়া ওই ডাকাত এবং ডাক্তারকে একই দণ্ড দেবে কি? আরে কখনোই নয়। চিত্তের চেতনা কার কীরকম ছিল? ওই ডাকাতের চিত্তের চেতনা দুর্ভাবনায় পরিপূর্ণ ছিল, আর ওই ডাক্তারের চিত্তের চেতনা সদ্ভাবনায় পরিপূর্ণ ছিল। চিত্তের চেতনা যার যেরকম ছিল, ফলও তদ্রূপ আসবে, শরীরের কর্মানুসারে আসবে না, সেই রকম বাক্যের কর্মানুসারেও আসবে না। উদাহরণের সাহায্যে বুঝুন, কোনো ব্যক্তির সঙ্গে আমার ভালোবাসার সম্বন্ধ আর অন্য একজনের সঙ্গে শত্রুতার সম্বন্ধ। যার সঙ্গে শত্রুতার সম্পর্ক তাকে দেখেই মন কাজ করতে শুরু করেছে, তাকে দেখেই মনে বিদ্বেষ জেগেছে, ক্রোধ জেগেছে, রাগের চোটে তাকে গালিগালাজ করলাম, শুয়োর পাজি গাধা, বাচনিক দুষ্কর্ম হয়ে গেল। দ্বিতীয় ঘটনা, আমার নিজের ছেলে খেলতে গিয়ে ধুলোবালি মেখে জামাকাপড় নোংরা করে ফিরেছে, ওকে দেখে বললাম, শুয়োর পাজি গাধা। কিন্তু প্রথম অবস্থায় চিত্তের চেতনা বিদ্বেষ এবং বিরক্তিতে পূর্ণ ছিল, আর দ্বিতীয়বারে চিত্তের চেতনা ছিল স্নেহ মমতা বাৎসল্যে ভরপুর। আরে প্রকৃতি এটাকেই দেখে, চিত্তের চেতনা কেমন। ঠিক সেই রকমই চিত্তের চেতনা অনুসারেই বীজ বপন করা হয়, ফলও সেই অনুসারেই আসে। এই জন্য মনই প্রধান। যে ব্যক্তি সম্যক সম্বুদ্ধ হবেন, আরহান্ত হবেন, তিনি এই কথা খুব ভালোভাবে বুঝবেন যে মনই প্রমুখ, মনই প্রধান। আর এটাই অনুভবের স্তরে জেনে ঘোষণা করবেন, মনো পুবঙ্গমা ধম্মা মনো শেঠা মনোময়া। মনো পুবঙ্গমা ধম্মা, যা কিছু উৎপন্ন হয় প্রথমে মনে জাগে, এই জন্য মনই প্রভু প্রমুখ, মনো শেঠা, মনই শ্রেষ্ঠ, মনই প্রমুখ, মনই প্রধান। মনোময়া, মনোময়া, সারা জীবন ধরে আমরা যা অনুভব করি বাইরে ভেতরে তা আমাদের মানসিক কর্মেরই পরিণাম, এই জন্যে মনোময়, মনোময়। আরও বোঝালেন নিজের অনুভবের কথা। মনসা চে পদুঠেন ভাসতি বা করোতি বা, প্রদুষ্ট মনে ময়লা মনে যদি কেউ কোনো কাজ করে শরীর দিয়ে বা বাক্য দিয়ে, তাহলে যেহেতু আধার অশুদ্ধ, মন ময়লা, পরিণামে তত নং দুঃখম মন্নেতি চক্কং বা বহতো পদং, দুঃখ তার পেছনে এরকমই লেগে লেগে থাকবে যেমন গরুর গাড়ির চাকা বলদের পেছনে। বলদ যেখানে যাচ্ছে চাকাও যাচ্ছে, যেহেতু গরু গাড়ির সঙ্গে যুক্ত আছে। মন দুষ্ট মনে কোনো দুষ্কর্ম করলে এদেশে ওদেশে এখানে ওখানে যেখানেই জন্ম নিক, যেখানেই যাক, দুঃখ পিছনে পিছনে চলবে, চলতেই থাকবে। এটা প্রকৃতির বিধিবদ্ধ নিয়ম। মনসা চে প্রসন্নেন ভাসতি বা করোতি বা, শুদ্ধ চিত্তে নির্মল চিত্তে যদি কেউ কোনো কাজ করে শরীর দিয়ে বা বাক্য দিয়ে, তাহলে যেহেতু আধার শুদ্ধ, মন শুদ্ধ, পরিণাম হবে তত নং সুখমন্নেতি ছায়া বা অনপায়িনী, সুখ এমন পিছন পিছন আসবে যেমন আমাদের শরীরের ছায়া আমাদের শরীরের সঙ্গে যুক্ত থাকে। শরীর যেখানে যায় ছায়াও সেখানে। এটা প্রকৃতির নিয়ম। আমরা যে যে কর্ম করছি, আমাদের মনের চেতনা অনুসারে যে কর্ম করছি, তার বীজ আমরা সঙ্গে নিয়ে চলেছি আর তার পরিণামও আমাদের সঙ্গে আসছে। এটাকে আরও গভীরভাবে বোঝানো হয়েছে, ইধ তপ্পতি পেচ্চ তপ্পতি পাপকারী উভয়ত তপ্পতি, ইধ নন্দতি পেচ্চ নন্দতি কত পুণ্য উভয়ত নন্দতি। এই অনুভূতি স্তরে জানা প্রকৃতির সমস্ত নিয়মকে প্রত্যেক ব্যক্তি অনুভূতি স্তরে জানতে পারবেন। ইধ তপ্পতি পেচ্চ তপ্পতি পাপকারী, পাপকারী কে, পাপ কাজ কে করে? যে মনকে ময়লা করে শরীর আর বাক্যে দুষ্কর্ম করে সেই পাপকারী। মনকে ময়লা করে কোনো কাজ করলে, ক্রোধ জাগিয়ে করলে, দ্বেষ জাগিয়ে করলে, দুর্ভাবনা জাগিয়ে করলে মন সঙ্গে সঙ্গে ব্যাকুল হয়ে যায়। বিপর্যয়না করলেই এটা বোঝা যায়, বিপর্যয়না না করে শুধু চিন্তন মনন করলে একে বোঝা যায় না। যে সংবেদনা আধার করে বিপর্যয়না করতে শুরু করেছে সে বুঝতে পারবে মনকে ময়লা করলেই মন ব্যাকুল হয়, সন্তপ্ত হয়, ভিতরে ভীষণ জ্বলন হয়। জ্বলনের বীজ বপন করেছি না? জ্বলনের বীজ আমাদের জন্য জ্বলনই আনবে, পরিণাম আমাদের জন্য জ্বলনই আসবে। নরক জ্বালার বীজ বপন করেছি, নরক জ্বালাই আসবে। ভবিষ্যতে কি হবে না হবে তা না বুঝতে পারলেও এই জীবনের কথা বোঝা যাবে। যখনই বাইরে এমন কোনো ঘটনা ঘটে যা আমরা চাই না, তখনই মনে বিদ্বেষের বীজ বপন করি, আর সেটা অন্তর্মনের গভীরেই বপন করি, যেখানে আমরা কখনো দেখিনি কি হচ্ছে। অন্তর্মনের যা স্বভাব, মনের মতো না হলেই ব্যাকুলতার বীজ বপন করে। এর স্বভাবকেই আমরা আরও পুষ্ট করছি, অপ্রিয় কিছু হলো আবার ওই বীজই বপন করা হলো আর স্বভাব পুষ্ট হলো, আবার অপ্রিয় কিছু হলো আবার বীজ বপন করলাম, ব্যাকুল হলাম। বারবার ওই বীজ বপন করব আর ব্যাকুল হয়েই যাব। এই জীবনে আমরা কতবার সন্তপ্ত হচ্ছি, ব্যাকুল হচ্ছি। এই রকমই মনকে নির্মল করে যখন কেউ শারীরিক বা বাচনিক কর্ম করে, ভিতরে খুব সুখ শান্তি অনুভব হয়। কেননা নির্মল হলে মনে মৈত্রী জাগে, করুণা জাগে, সদ্ভাবনা জাগে, মনে শান্তি আসে। বীজ বপন করার সময়ই শান্তি অনুভব হয়। এই বীজের স্বভাব শান্তির স্বভাব, পরিণামে শান্তিই আনবে। আর এই স্বভাব, এই বারবার শান্তির বীজ বপন করা স্বভাব পুষ্টই হয়ে যাচ্ছে, পুষ্টই হয়ে যাচ্ছে, আমাদের জন্যে সুখই আনবে, সুখই সুখ। ইধ নন্দতি পেচ্চ নন্দতি, সব জায়গায় আনন্দ, আনন্দই আনন্দ। এটা প্রকৃতির নিয়ম, এতে কেউ বাধা দিতে পারে না। প্রকৃতির এই নিয়মকে যে যত তাড়াতাড়ি বুঝবে আর সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলবে তার তত কল্যাণ হবে। নিজের মানসিক কর্মের ওপরে যে পাহারা বসিয়েছে, শারীরিক কর্মের ওপর তার পাহারা বসাবার প্রয়োজন নেই এবং বাচনিক কর্মের ওপরেও তার পাহারা বসাবার প্রয়োজন নেই। এর অর্থ এই বলা হচ্ছে না শরীর দিয়ে যা খুশি করো, যা খুশি বলো। মনে পাহারা বসালে আপনা থেকেই শরীরের দ্বারা এমন কোনো দুষ্কর্ম হবে না যা নিজের জন্যও হানিকারক, অন্যের জন্যও হানিকারক। মনে পাহারা বসালে বাক্যের দ্বারা এমন কোনো কাজ হবে না যা নিজের জন্যও হানিকারক, অন্যের জন্যও হানিকারক। এমন কাজ সম্ভবই হবে না, কেননা আমরা মূলকেই শোধন করে নিয়েছি। যে ব্যক্তি নিজের মূলকেই শোধন করে নিয়েছে, পুরো গাছটাই তার ঠিক, সুস্থ। যার মূলই রুগ্ন, সেই গাছ রুগ্নই হবে। নিরোগ কী করে হবে? এই মূলকেই শোধরাতে হবে। আমাদের মনের মূল সংবেদনার সঙ্গে জুড়ে থাকে, যাকে আমরা অন্তর্মন বলছি। সেটা রাত দিন শরীরের সংবেদনার সঙ্গে জুড়ে থাকে। অন্তর্মনে প্রিয় লাগলে রাগ উৎপন্ন করছে, আসক্তি উৎপন্ন করছে, অপ্রিয় লাগলে দেশ উৎপন্ন করছে। হয় রাগরঞ্জিত থাকা, নয় দেশ দূষিত থাকা, এটাই ওর স্বভাব হয়ে গেছে। মূলকে শোধরাবার জন্য এই স্বভাবকেই আমাদের ভাঙতে হবে। সেই জন্যই এই কাজ করা। মনের ওপর কীভাবে পাহারা বসাব, মনের কর্মের উপরে কীভাবে পাহারা বসাব, যদি জানাই না থাকে মন কি, মন কি বস্তু। বইতে হয়তো পড়েছি, প্রবচনে হয়তো শুনেছি, কিন্তু অনুভবে কোথায় জেনেছি? এই সাধনা সেই কাজই করাবে। যখন শ্বাসকে দেখতে শুরু করেছি, ওপর ওপর থেকে মনে হয়েছে শ্বাসের আসা যাওয়া শারীরিক প্রক্রিয়া, কিন্তু শ্বাসকে অবলম্বন করে মনের সারা প্রপঞ্চ বোঝা যাচ্ছে। এগিয়ে গেলে আরও বোঝা যাবে। এই রকমই শরীরে গরম, ঠান্ডা, ধড়ফড় ইত্যাদি যা হচ্ছে, ওপর ওপর থেকে মনে হবে এ তো শরীরের প্রপঞ্চ, মনের সঙ্গে এর কী সম্বন্ধ। গভীরে গেলেই বোঝা যাবে মনের সঙ্গে এর গভীর সম্বন্ধ, মনের বিকারের সঙ্গে এর গভীর সম্বন্ধ খুব ভালোভাবে বোঝা যাবে। যিনি সম্যক সম্বুদ্ধ হয়েছেন, তিনি শরীর আর চিত্তের সত্যকে অনুভূতি স্তরে বুঝেছেন। বাইরের আলম্বনের কথা বাদ দিয়ে বাইরের আলম্বনের দ্বারা ভেতরে কী হচ্ছে সেটাই দেখতে হবে। এটাই আসল কাজ, কারণ একেই শোধরাতে হবে। শরীরের আর চিত্তের প্রপঞ্চ কীভাবে কাজ করছে তাকে দেখতে দেখতে এই ভৌতিক শরীরকে বিভাজন, বিঘটন, বিভাজন, বিঘটন, বিশ্লেষণ করতে করতে সেই অবস্থায় পৌঁছেছেন যে এই শরীরে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু কণা বা অষ্টকলাপ ছাড়া আর কিছুই নেই, যেগুলো উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে। এইভাবে তিনি ভৌতিক জগতের অন্তিম সত্য পর্যন্ত পৌঁছেছিলেন। সেই রকমই চিত্তকে, চিত্তবৃত্তিগুলিকে বিঘটন, বিশ্লেষণ, বিঘটন, বিশ্লেষণ করতে করতে ওই অবস্থায় পৌঁছেছেন যেখানে দেখেছেন 121 প্রকার চিত্ত আর 52 প্রকার চিত্তবৃত্তি আছে। এই মুহূর্তে একটা চিত্ত জাগলো কোনো চিত্তবৃত্তির সঙ্গে জাগলো, আবার একটা চিত্ত জাগলো কোনো চিত্তবৃত্তির সঙ্গে জাগলো। এই রকম টুকরো টুকরো করে দেখে নেবেন, সমস্ত পরমাণুকে টুকরো টুকরো করে দেখবেন। খুব উঁচু অবস্থা, ওই অবস্থায় পৌঁছতে অনেক সময় লাগবে। এখন ওসব জানার দরকার নেই, ওগুলোর নাম গোনারও দরকার নেই। এখন 121টা কী, 52টা কী, ওতে কী পাওয়া যাবে? কোনো স্কুল কলেজের পরীক্ষা দিতে হবে নাকি, যেগুলো মনে রাখবো আর জবাব দেব? আরে আমাদের তো অনুভব করতে হবে। অনুভব করার জন্য প্রথমে আমাদের মনের যে 4টে মোটা মোটা খণ্ড আছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে, অনুভূতি স্তরে সেগুলোকে জানতে হবে। মনের 4টে মোটা মোটা খণ্ড কী কী? একটা খণ্ড আছে যাকে সে যুগের ভাষায় বলা হতো বিজ্ঞান, বিজ্ঞান। এখন তো একে সায়েন্স বলা হয়। সে যুগের ভাষায় বিজ্ঞান মানে কনশাসনেস, মানে মনের যে অংশ জানার কাজ করে। এই যে আমাদের 5 ইন্দ্রিয়, চোখ, নাক, কান, জিভ, ত্বক, এই 5টাই নির্জীব, এরা কোনো কাজই করতে পারে না যদি না বিজ্ঞান এদের সঙ্গে যুক্ত হয়। চক্ষু বিজ্ঞান চোখের সঙ্গে যুক্ত হবে, তখনই কিছু দেখবে। স্রোত বিজ্ঞান কানের সঙ্গে যুক্ত হলেই শোনার কাজ হবে। ঘ্রাণ বিজ্ঞান নাকের সঙ্গে যুক্ত হলেই ঘ্রাণ নেওয়া যাবে। জিভের বিজ্ঞান জিভের সঙ্গে যুক্ত হলে কিছু চাখা যাবে। ত্বকের বিজ্ঞান ত্বকের সঙ্গে যুক্ত হলেই কিছু স্পর্শ অনুভব করা যাবে। তাহলে বিজ্ঞান জানার কাজ করে। যেমন কানের দরজায় কোনো শব্দ এলো, বিজ্ঞান জানার কাজ করে। যেমন কানের দরজায় কোনো শব্দ এলে বিজ্ঞান এইটুকুই জানবে কানের দরজায় কিছু খটপট হয়েছে, কোনো আওয়াজ হয়েছে। এই সময় মনের দ্বিতীয় খণ্ড দ্বিতীয় অংশ মাথা তুলবে। সে যুগের ভাষায় একে বলা হতো সংজ্ঞা, যাকে ইন্টালেক্ট বলা হচ্ছে, বুদ্ধি বলা হচ্ছে। এর কাজ হচ্ছে চেনা। এতদিনের যা কিছু অনুভব, এতদিনের যা কিছু স্মৃতি এর কাছে রয়েছে, এর ওপর ভিত্তি করেই এ চিনছে। এই শব্দ তো এলো, কিসের শব্দ? গালির শব্দ, প্রশংসার শব্দ, এ সেটা চেনার কাজ করে। কিন্তু সংজ্ঞা শুধু চেনার কাজ করে তা নয়, মূল্যাঙ্কনও করে। গালির শব্দ এসেছে, আরে খুব খারাপ। প্রশংসার শব্দ এসেছে, আরে খুব ভালো। এই রকমই রূপ এসেছে, ভালো খারাপ। গন্ধ এসেছে, ভালো খারাপ। রস, ভালো খারাপ। স্পর্শ হয়েছে, ভালো খারাপ। আর এক ইন্দ্রিয় মনেরও নিজের ইন্দ্রিয় আছে, তাতে চিন্তন চলে। চিন্তন চলছে, এটা ভালো, এটা মন্দ, এটা ভালো, এটা মন্দ, এভাবে মূল্যাঙ্কন করছে, চিনছে, মূল্যাঙ্কন করছে। এরপরেই মনের তৃতীয় খণ্ড মাথা তুলবে, সে যুগের ভাষায় যাকে বলা হতো বেদনা, এখন যেটাকে সংবেদনা বলা হচ্ছে। যেমন ধরলাম শরীরের স্তরে কোনো ঘটনা ঘটল, শব্দ এলো, কানে লাগল, আর সঙ্গে সঙ্গেই বেদনা জাগল, সারা শরীরে প্রকম্পন, যেন কেউ কাঁসার বাসন ফেলে দিয়েছে। যেমন বাসন ঝনঝন করছে, সেই রকমই সারা শরীর ঝনঝন করতে লাগলো ওই সময়। কিন্তু সংজ্ঞা যখনই বলে দিল এই শব্দটা গালির শব্দ, খুব খারাপ, তখনই শরীরে যে ঝনঝন হচ্ছিল, এই যে সংবেদনা শরীরে জেগেছিল, তা দুঃখের সংবেদনা হয়ে যাবে, দুঃখ সংবেদনায় বদলে যাবে। এই অবস্থা বুঝতে দেরি আছে, কিন্তু এই অবস্থা হয়। কেউ গালি দিয়েছে এরকম মনে হবে, গালি দিয়েছে বলে মনে বড় দুঃখ হয়েছে, এটা ঠিক। কিন্তু তোমার মনে দুঃখ তখনই হয়েছে যখন শরীরে এক দুঃখের সংবেদনা জেগেছে। তুমি তোমার শরীরের দুঃখ সংবেদনাকে জানলেই না, আর বলছো আমার দুঃখ হয়েছে, আমার মনে দুঃখ হয়েছে, এই জন্যেই দেশ করছি। নিজেকে কোথায় শোধরাব? ওপর ওপর থেকে শোধন করেই থেকে যাব, তাই না? মূল পর্যন্ত কিভাবে শোধরাব? শরীরে অনুভূতি হলো, দুঃখ সংবেদনা হলো, বেদনা কাজ করল, কেউ প্রশংসা করল, শরীরে অনুভূতি হলো, খুব সুখদায়ক অনুভূতি, শরীরে সুখানুভূতি হলো হোক আর দুঃখানুভূতি হোক, এটা এই তৃতীয় খণ্ডের বেদনার কাজ। ইতিমধ্যে মনের চতুর্থ খণ্ড নিজের কাজ শুরু করে দিল, যাকে পুরনো ভারতের পুরনো ভাষায় সংস্কার বলা হয়। সংস্কারের কাজ প্রতিক্রিয়া করা। শব্দ এলো, জানার কাজ যার সে জানল, শব্দ এসেছে। চিনে নেওয়া যার কাজ সে চিনে নিল, গালির শব্দ। সংবেদনশীল হওয়া যার কাজ সে সংবেদনশীল হলো, এটা খুব খারাপ, অতএব সংবেদনা দুঃখের। চতুর্থ খণ্ড ইতিমধ্যে বলছে, চাই না, এটা চাই না, দুঃখের অনুভূতি, চাই না, চাই না। দেশ উৎপন্ন করছে, ওপর ওপর থেকে মনে হবে দেশ কার প্রতি উৎপন্ন করছে? গালির প্রতি উৎপন্ন করছে, গালি ভালো লাগেনি তাই। এ তো যারা বিপর্ষণা করেনি তাদের কথা। বিপর্ষণার গভীরে গেলে এই দশ দিনে যদি ওই অবস্থায় পৌঁছানো যায় ভালো কথা, না হলে সময় লাগবে। গভীরে গেলে পরিষ্কার বোঝা যাবে আমি যে দেশ উৎপন্ন করছি তা দুঃখ সংবেদনার প্রতি, গালির প্রতি নয়। শব্দ এলো, এটা গালির শব্দ, শরীরে দুঃখানুভূতি হলো আর মনে দেশ জাগলো, এটা চাই না, এটা চাই না। কোনো শব্দ এলো, এটা প্রশংসার, এর মূল্যাঙ্কন হলো খুব ভালো, শরীরে সুখানুভূতি হলো আর মনে আসক্তি জাগলো, মন চাইরে চাইরে করতে লাগলো। এই সংবেদনাকে না জানলে আমরা কী করে বুঝব কর্মসংস্কার কোথায় বানিয়েছি? আমাদের প্রত্যেক কর্মসংস্কার সংবেদনার আধারেই হয়। আমাদের শরীরের সংবেদনাকে যাতে আমরা সবসময় জানতে পারি, সেই জন্যই এই সাধনা। আর আমরা কী প্রতিক্রিয়া করছি, কেমন কর্মসংস্কার বানাচ্ছি? আসক্তির কর্মসংস্কার বানাচ্ছি না বিদ্বেষের বানাচ্ছি? তার প্রতি সজাগ থাকা। সজাগ থাকলেই স্বভাব পাল্টানো শুরু হয়ে যাবে। আমরা জানিই না কোথায় তৈরি হচ্ছে, সাপ কখন গর্ত থেকে মুখ বার করছে আমরা জানিই না। বাইরে বেরিয়ে এসে ফোনা উঠিয়েছে, তখন আমরা দেখছি সাপ, খুবই ভয়ানক অবস্থা। কোথায় রাগ জাগলো আমাদের হুঁশই নেই, রাগ যখন আমাদের মাথায় চড়ে বসল তখন আমরা দেখছি রাগ জেগেছে। দেশ কোথায় জাগলো বুঝতেই পারিনি, মাথায় চড়ে বসার পর হুঁশ এলো, দেশ জেগেছে। আমরা নিজেদের শোধরাতে পারছি না, মূল থেকে শোধরাতে পারছি না। এই যে সংস্কার, এটাই কর্ম, এটাই কর্মের বীজ। এই যে বিজ্ঞান যা জানার কাজ করে, এটা কর্মের বীজ নয়, তাই কোনো ফলও আসবে না। দ্বিতীয় খণ্ড সংজ্ঞা, যার কাজ শুধু চেনা মূল্যাঙ্কন করা, এটাও কর্মের বীজ নয়, তার কোনো ফল আসবে না। এই যে বেদনা অনুভূতি, সুখদায়ক বা দুঃখদায়ক, এর কাজ অনুভব করা, এটাও কর্মের বীজ নয়, এরও ফল আসবে না। চতুর্থ খণ্ড, এই যে সংস্কার, এটাই কর্মের বীজ। সংবেদনা উৎপন্ন হচ্ছে, সুখকর হচ্ছে, আর আমরা রাগের সংস্কার বানাচ্ছি। দুঃখদায়ক হচ্ছে, আর আমরা দেশের সংস্কার বানাচ্ছি। এটাই কর্মের বীজ, এটাই ফল দেবে। আমাদের মনের স্বভাবকে, রাগের স্বভাবকে দৃঢ় করছে এই সংস্কার, দেশের স্বভাবকে দৃঢ় করছে এই সংস্কার। আর এই স্বভাবকে পাল্টানোর কাজ এখানে পৌঁছেই হওয়া সম্ভব। এটাই খুব ভালোভাবে বুঝতে হবে, আমরা অনবরত সংস্কার মানিয়ে চলেছি। সংস্কার তিন প্রকার আছে। একটা হচ্ছে সামান্য, যেন জলে দাগ কাটা, একদিকে কাটতে কাটতে অন্যদিকে বুঝে যায়। সংস্কার তৈরি হচ্ছে আর নষ্ট হচ্ছে, তৈরি হচ্ছে আর নষ্ট হচ্ছে, এর কোনো প্রভাব পড়ে না। দ্বিতীয় হচ্ছে মাঝারি, যেন বালির ওপরে দাগ কাটা, সকালে দাগ কাটলে বিকেলে থাকে না। আর তৃতীয়টা হচ্ছে খুব গভীর, যেন পাথরের ওপরে দাগ কাটা, কোনো ছেনি আর হাতুড়ি দিয়ে গভীরভাবে পাথরের ওপরে দাগ কাটা। অবশ্য এই দাগও বুঝে যায়, তবে অনেক সময় লাগে। এই যে গভীর সংস্কার, পাথরে দাগ কাটার মতো গভীর কর্মসংস্কার, এটাই জন্মের কারণ, এটাই আমাদের নতুন জন্ম দিচ্ছে। এই রকম গভীর সংস্কারও আমরা কত বানিয়ে চলেছি, দিন রাত বানিয়ে চলেছি। রাত্রে চিন্তা করতে বসলে, আজ সারাদিন আমি কত কর্মসংস্কার বানিয়েছি, তখন বড় জোর একটা দুটো সংস্কারের কথা মনে পড়ে, যেগুলো মনে গভীর দাগ কেটেছে। আরে আজকে আমি এটা করেছি, এরকম করা উচিত হয়নি, এরকম করা উচিত হয়নি, মনে এরকম ভাব আনা উচিত হয়। এরকম ঘটনা যেগুলো মনে খুব গভীর দাগ কাটে, সেগুলোই দু একটা মনে পড়ে। মাসের শেষে চিন্তা করতে বসলে, সারা মাস আমি পাথরে দাগ কাটার মতো গভীর সংস্কার কত বানিয়েছি, তো একটা দুটোই মনে পড়বে, যেগুলো স্মৃতি খুব গভীর, প্রভাব খুব বেশি, সেগুলোই মনে আসবে। বছরের শেষে চিন্তা করতে বসলে সেই রকম দুটো একটাই মনে পড়বে। ঠিক সেই রকমই আমরা চাই বা না চাই, জীবনের অন্তিম মুহূর্তে পাথরের দাগ কাটার মতো এরকম কোনো গভীর কর্মসংস্কার আমাদের মনে উঠবে, আসবেই, এটাই প্রকৃতির নিয়ম। আর যে কর্মসংস্কার উঠে আসবে, তার কীরকম তরঙ্গ, নরকে কিংবা স্বর্গে বা ব্রহ্মলোকে নিয়ে যাওয়ার মতো তরঙ্গ, সুখদায়ক তরঙ্গ নাকি দুঃখদায়ক তরঙ্গ, সমস্ত কর্মসংস্কারই তো তরঙ্গ, আর কিছুই নয়। যেরকম তরঙ্গ সেই ধরনের দিকেই টেনে নিয়ে যাবে, আপনি আপনি চুম্বকের মতো টেনে নিয়ে যাবে। এটাই প্রকৃতির বিধিবদ্ধ নিয়ম। মৃত্যুর সময় কী ধরনের কর্মসংস্কার জাগছে, কাঁকর পাথর দিয়ে ভরা থাকে তো নিচের দিকে টেনে নিয়ে যাবে, মৃত্যুর সময় যদি মাখনের মতো হালকা কর্মসংস্কার জাগে তো উপরের দিকে চলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। কিভাবে মরব, মৃত্যুর কলা কিভাবে রপ্ত করব, এটা শেখার জন্যই এই সাধনা। মরে তো সবাই, বিপশ্যনার সাধকও মরে। আজ পর্যন্ত যতজন বিপশ্যনা সাধকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে, দু একজনের ব্যাপারে সন্দেহ রয়ে গেছে, বাকি সমস্ত ক্ষেত্রেই দেখা গেছে কোনো বিপশ্যনা সাধকের মূর্ছিত অবস্থায় মৃত্যু হয়নি, খুব জাগ্রত অবস্থায় মৃত্যু হয়েছে। বিপশ্যনা সাধক কখনো ভয়ভীত হয়ে মরবে না, নির্ভয় হয়ে মরবে, ব্যাকুল হয়ে মরবে না, হাসি মুখে প্রাণ ত্যাগ করবে। আরে কিসের ব্যাকুলতা, কিসের ভয়, প্রমোশন হচ্ছে না, যার ডিমোশন হয় সেই তো কাঁদে, প্রমোশন হচ্ছে না তবে কাঁদবে কেন, সে জাগ্রত থাকে আর পরিষ্কার বুঝতে পারে প্রমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে। এই সময় কি উৎপন্ন হচ্ছে সে দেখে, যা উৎপন্ন হচ্ছে তাকে দেখে। এই রকম কখন হবে, যখন তার বেঁচে থাকার কলা শেখা হয়ে যাবে। আর মৃত্যুর কলা সেই জেনেছে যে বাঁচার কলা শিখেছে। যে বাঁচতে জানে না সে মরতেও জানে না। যে ঠিকমতো বাঁচতে শেখেনি প্রতি মুহূর্তে ভিতরে ভিতরে রাগ জাগাচ্ছে, দেশ জাগাচ্ছে, সংবেদনা হচ্ছে, রাগ জাগাচ্ছে, সংবেদনা হচ্ছে, দেশ জাগাচ্ছে। মৃত্যুর সময় আরও তীব্র সংবেদনা আসবে, আর রাগ জাগবে, দেশ জাগবে, যা কিছু জাগবে নিচের দিকে টেনে নিয়ে যাবে না? কী করে বাইরে বেরিয়ে আসবে? প্রকৃতির নিয়মকে, বিশ্বের বিধানকে, নিসর্গের নিয়মকে খুব ভালোভাবে বুঝে নিয়ে নিজেকে, নিজের স্বভাবকে বদলাতে বদলাতে এমন অবস্থায় পৌঁছে যাবে যখন মৃত্যুও সুন্দর হয়ে যাবে। এই জীবনের অন্তিম ক্ষণ পরবর্তী জীবনের প্রথম ক্ষণের জনক। পরবর্তী জীবনের প্রথম ক্ষণ এই জীবনের অন্তিম ক্ষণেরই সন্তান। যেমন বাবা তার তেমনি ছেলে, ওই গুণ, ওই ধর্ম, ওই স্বভাব নিয়েই জন্মগ্রহণ করবে। বর্তমান জীবনের অন্তিম ক্ষণ যাতে শুদ্ধ হয় এবং পরলোকও যাতে শুদ্ধ হয়, সেই জন্য বিপশ্যনা সাধনা করা। কেবল পরলোক শোধরাবে আর ইহজীবনে এর কোনো প্রভাব পড়বে না, তাহলে বুঝতে হবে বিপশ্যনা নয়, কোনো ধোঁকাবাজি হচ্ছে, কোনো কর্মকাণ্ডে লেগে গেছে। শোধন এখানেই হওয়া উচিত, আর তা হবেই, দেখতে দেখতে শুদ্ধ হতে থাকবে। এই সংবেদনাকে দেখতে দেখতে দুটো কাজ করব। একটা বড় কাজ করব, সেটা হচ্ছে পশ্চিমী ভাষায় যাকে চেতন চিত্ত, কনশাস মাইন্ড, অবচেতন চিত্ত, হাফ কনশাস মাইন্ড, অচেতন চিত্ত, আনকনশাস মাইন্ড বলে। ভারতের মনীষীরা তো এই শব্দ ব্যবহার করেননি, কেননা অচেতন, আনকনশাস বলে কিছু নেই, সব চেতন। কিন্তু তারা এটা বলেছেন যে এই উপর উপর কাজ যে চিত্ত, ছোট চিত্ত যাকে পরিত্ত চিত্ত বলা হয়, আর অবশিষ্ট যে বড় চিত্ত, এই দুয়ের মাঝখানে বড় প্রাচীর আছে। প্রত্যেক ব্যক্তি নিজের অনুভব থেকে এটা জানবে। উপরের চিত্ত জানে না আমাদের ভেতরে কী সংবেদনা হচ্ছে, উপরের চিত্ত জানে না এই সংবেদনার কারণে আমরা রাগ উৎপন্ন করছি, দেশ উৎপন্ন করছি। এখন এই প্রাচীর ভাঙবে, দুটোর মাঝখানে যে প্রাচীর তা ভেঙে যাবে। তখন প্রথম কাজ এটাই হবে, ওপরের চিত্ত সব অনুভব করতে পারবে। যাকে অচেতন বলা হচ্ছে বা চেতন বলা হচ্ছে, সমস্তই চেতন হয়ে যাবে, সমস্ত মানস কনশাস হয়ে যাবে, সুপার কনশাস হয়ে যাবে। এই 3.5 হাত কায়ার মধ্যে কি হচ্ছে খুব জানবে, অজানা কিছুই থাকবে না। এটাই বড় কাজ হবে, মস্ত বড় কাজ হবে। দ্বিতীয় বড় কাজ এটা হবে, এই যে অচেতন চিত্ত যাকে বলছি, যাকে অন্তর্মন বলছি, যে এই সংবেদনাকে অনুভব করে রাগ উৎপন্ন করার, দেশ উৎপন্ন করার স্বভাব তৈরি করছে, আর এই স্বভাবকে আঁকড়ে ধরে রেখেছে, এই স্বভাবে বন্দী হয়ে গেছে, এর বাইরে বেরিয়ে আসতে পারছে না, অন্ধ হয়ে গেছে, এই স্বভাবকে নষ্ট করার কাজই করছি। কাজ তো এখনও সেই একই হচ্ছে, অন্তর্মন এখনও অনুভব করছে, দেখো এটা অপ্রিয় দুঃখজনক, দেখো এটা প্রিয় সুখদায়ক, কিন্তু এখন রাগ উৎপন্ন করছে না, দেশ উৎপন্ন করছে না। এখন সে বলছে, দেখো ভাই একে সমতার সঙ্গে দেখো, কিছুক্ষণ সমতার সঙ্গে দেখো তো, এটা কি সত্যিই নিত্য, শাশ্বত, ধ্রুব? দেখতে দেখতে বুঝতে পারবে এগুলি অনিত্য, নশ্বর, ভঙ্গুর। আর যা অনিত্য, ভঙ্গুর, যা কোনো না কোনো সময় শেষ হয়ে যাবেই, তা যতই সুখদায়ক হোক তার প্রতি কী রাগ করবে, এ তো শেষ হয়ে যাবেই। আর এটা এটা দুঃখদায়ক, দেখতে দেখতে সমাপ্ত হয়ে যাবে, দেরিতেই হোক আর শীঘ্রই হোক, যা দেখতে দেখতে শেষ হয়ে যাবে তার প্রতি কী বিদ্বেষ করব। এই যে জ্ঞান জাগবে, এটা বুদ্ধি স্তরের নয়, অনুভবের স্তরের। এটা কেবল কনশাস মাইন্ডের হুঁশ নয়, ডিপ আনকনশাস মাইন্ডে এর হুঁশ জাগবে, স্বভাব পাল্টানো শুরু হয়ে যাবে, খুব কল্যাণ হবে। এখন তো কর্মকাণ্ড হয়েই রয়েছে। ভারতে এই সাধনা প্রত্যেক সম্প্রদায়ে ছড়িয়ে পড়েছিল, প্রত্যেক সমাজে ছড়িয়ে পড়েছিল। এখন তো এটা কর্মকাণ্ড হয়ে গেছে। কোনো ব্যক্তি বসছে, বলছে আমি তো 48 মিনিট সাময়িক করি। প্রাচীন ভারতে কী সাময়িক হতো? অন্তর্মনের গভীর পর্যন্ত চিত্ত কীভাবে সমতায় স্থাপিত হয়ে যায়? আরে এখন তো তুমি অন্তর্মন পর্যন্ত যাওই নি, তুমি জানোই না কোথায় রাগ উৎপন্ন হচ্ছে, কোথায় দ্বেষ উৎপন্ন হচ্ছে, তাহলে কি সামায়িক করছো? কেবল চোখ বন্ধ করে বসে গেছো আর সারা দুনিয়া চিন্তা করছো, অথবা কোনো পাঠ করছো, ভাবছো আমার সামায়িক সম্পূর্ণ হয়ে গেছে, তুমি তো বুঝতেই পারোনি। ভারতের আধ্যাত্ম কি শিখিয়েছে? অন্তর্মনের গভীরে যেখানে সুখানুভূতি হয়েছে সেখানে রাগ উৎপন্ন হচ্ছে না, দ্বেষ তো উৎপন্ন হচ্ছে না, মন সমতায় স্থিত, তাই না? অনুভূতির দ্বারা একে জানলে তবেই সামায়িক হবে। কেউ বলছে আমি কায়োৎসর্গ করেছি। কি কায়োৎসর্গ করেছে? ভারতে কায়োৎসর্গের অর্থ ছিল কী? ছিল নিজের শরীরকে উৎসর্গ করে দিয়েছে, যে কায়ার প্রতি এতটুকু আমি আমার ভাব নেই। এই কায়ার স্বভাব উৎপন্ন হওয়া, নষ্ট হওয়া। এই শরীরে সংবেদনা উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে। এখানে আমি বলার কি আছে? এখানে আমার বলার কি আছে? এই কায়াকে উৎসর্গ করলেই কায়োৎসর্গ হয়। এখন তো এটা কর্মকাণ্ড হয়ে গেছে। আমি অনারম্ভী। অনারম্ভী কি? আরে যে আরম্ভই হতে দেয় না, চিত্তধারাতে রাগের আরম্ভই হতে দেয় না, সেই অনারম্ভী। তুমি তো জানোই না চিত্তধারাতে রাগের আরম্ভ কোথায় হয়েছে, তুমি তো জানোই না চিত্তধারাতে দেশের আরম্ভ কোথায় হয়েছে, আর বলছো অনারম্ভী হওয়ার সাধনা করছি। কত বড় বিভ্রান্তি! ধর্মের নামে কোথায় আমরা চলে গেছি! জ্ঞান জাগবে, ভিতরে দেখতে শুরু করলেই জ্ঞান জাগবে, সমস্ত কিছুই বুঝে যাবে। এই দশ দিনেই একদম পারফেক্ট হয়ে যাবে এই আশ্বাস দিতে পারি না, এই আশা দিতে পারি না, কেননা রাস্তা অনেক লম্বা। কিন্তু রাস্তা যতই লম্বা হোক, অনেক লম্বা রাস্তা চলাও প্রথম পদক্ষেপ থেকেই শুরু হয়। 10,000 মাইল রাস্তাও প্রথম পদক্ষেপ থেকেই শুরু হবে। যে ব্যক্তি প্রথম পদক্ষেপ ফেলেছেন, আশা করা যায় তিনি দ্বিতীয় তৃতীয় পদক্ষেপও ফেলবেন। এই রকম পা ফেলতে ফেলতে নিজের অন্তিম লক্ষ্যে মুক্তির অবস্থায় পৌঁছে যাবেন। যে বেচারা কোনোদিন প্রথম পদক্ষেপ ফেলেনি, কেবল চিন্তন মনন করে চলেছে, আজ পর্যন্ত অন্তরের সত্যকে কখনো দেখেইনি, কোথায় রাগ জাগছে দেখেইনি, কোথায় দ্বেষ জাগছে দেখেইনি, কোথায় কেমন সংবেদনা দেখেইনি, সেই ব্যক্তি সম্বন্ধে কি করে আশা করা যায় যে সে মুক্ত অবস্থা পর্যন্ত পৌঁছবে? সেই জন্য এই 10 দিনে ছোট্ট পদক্ষেপ পড়বে, কিন্তু সঠিক অর্থে যথার্থ পদক্ষেপ। আর এই পদক্ষেপ বড় কল্যাণকারী, বড় মঙ্গলকারী। এর জন্য কাজ করতে হবে, কারো দয়া এটা হওয়া সম্ভব নয়, কারোর অনুকম্পার দ্বারা এটা হওয়া সম্ভব নয়, নিজেকে পরিশ্রম করতে হবে। 1 ঘন্টা বসলে দেখা যাবে অনেকটা সময় সেই পুরনো অভ্যাস অনুযায়ী, হায় রে মরে গেলাম রে, বড্ড কষ্ট, কি হয়ে গেল রে, এই করতে করতে কেটে যাবে। মাঝে মাঝে অল্প একটু হুঁশ জাগবে, আরে অনিত্য না, দেখ অনিত্য না, বিদ্বেষ করো না, বিদ্বেষ করো না, আবার খুব ভালো লাগছে আর রাগ উৎপন্ন করছি। আবার হুঁশ ফিরে আসবে, আরে কিসের ভালো, অনিত্য না, দেখ অনিত্য না। অনুভূতির দ্বারা অনিত্যকে দর্শন করবে, আবার হুঁশ জাগবে, এ যাবৎ তো এই অবস্থা ছিল, মাথা জলের নিচে আছে, বোঝাই যাচ্ছে না কোথায় বয়ে চলেছে, মাঝে মাঝে মাথা ওপরে উঠছে, চারিপাশে তাকিয়ে দেখছি, এদিকে লাগছে, ওদিকে ঝাপটা লাগছে, জলের ওপরে মাথা, কয়েক মুহূর্তও যদি এরকম হয়, মাথা সত্যিকারের জলের ওপরে, তাহলে তা বড় কল্যাণকারী, বড় মঙ্গলকারী। এই কয়েক নিমেষই ধীরে ধীরে কয়েক সেকেন্ড হয়ে যাবে, ধীরে ধীরে কয়েক মিনিট হয়ে যাবে। এরকম অভ্যাস করতে করতে এমন অবস্থা আসবে যখন 1 ঘন্টা বসলেও মনে হবে যেন মাথা জলের ওপরেই আছে, বড় কল্যাণ হবে। যথার্থই সাময়িক করতে শুরু করবেন, যথার্থই কায়োৎসর্গ করতে শুরু করবেন, যথার্থই অনারম্ভী হতে শুরু করবেন, সত্যই স্থিতপ্রজ্ঞ হতে শুরু করবেন, অনাসক্ত হতে শুরু করবেন, বিতরাগ হতে শুরু করবেন। কাজ করতে হবে, কাজ না করে এটা হওয়া সম্ভব নয়, নিজেকে কাজ করতে হবে। এই বিদ্যাকে খুব ভালোভাবে বুঝতে হবে, বুঝতে না পারলে বারবার এসে জিজ্ঞাসা করুন, এ স্পষ্টীকরণ করুন, খুব ভালোভাবে বুঝে নিয়ে দৃঢ় নিশ্চয় করুন যে কাজ আমাকেই করতে হবে, নিজের মুক্তি নিজের হাতে, নিজের পরাক্রমে, নিজের পুরুষার্থে। অন্য কেউ আমাকে রাস্তা দেখাতে পারেন, কিন্তু কাজ আমাকেই করতে হবে। মুক্তির রাস্তায় চলতে শুরু করলে ধর্মের সমস্ত শক্তি আপনা আপনিই সাহায্য করবে, এটাও প্রকৃতির একটা নিয়ম। এগিয়ে গেলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন এটুকু বুঝলেই হবে যে প্রতিটি পদক্ষেপ আমাকেই ফেলতে হবে, আর রাস্তা অনেক লম্বা। রাস্তা পেয়েছি, পা ফেলার পদ্ধতিও শিখে নিয়েছি, এখন খুব কাজ করতে হবে, খুব কাজ করতে হবে। যে ছয় দিন অবশিষ্ট আছে বড় অমূল্য, মনুষ্য জীবনের বড় অমূল্য দিন। শুদ্ধ ধর্ম যদি পাওয়া যায়, এমন সাধনা যদি পাওয়া যায় যা মূল থেকে আমাদের বিকারমুক্ত হতে সহায়ক হবে, অবকাশ যদি পাওয়া যায়, সুযোগ যদি পাওয়া যায়, আর এমন বাতাবরণ, এমন তপভূমি যদি পাওয়া যায়, আর কি চাই? এখন তো শুধু কাজই করতে হবে, কাজই করতে হবে। খুব কাজ করুন, খুব তপ করুন, আর নিজের মঙ্গল সাধন করুন, নিজের কল্যাণ সাধন করুন, নিজের স্বস্তি মুক্তি সাধন করুন। যারা যারা ধর্মের রাস্তায় চলতে এসেছেন, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবার স্বস্তি মুক্তি হোক, সবার স্বস্তি মুক্তি হোক। যদি চান পাঁচ মিনিট বিশ্রাম করে নিন, তারপর কাজে লেগে যান। পাঁচ মিনিট বিশ্রাম করে নিন।